This track was downloaded from fusionbd.com.
পেছনে বসে থাকা পুরুষ মহিলা দুজনেই এখনো জেগে আছে, কারণ লাশ নিয়ে যাওয়ার সময় ঘুমিয়ে থাকলে মুর্দার নাকি অনেক রাগ হয় এমন কথার প্রচলন আছে। কার লাশ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে হলে কান পাতুন কুয়াশা। আজ রাত 11টার খবরের পর
স্বাগত সবাইকে কুয়াশার রাতে, সাথে আছি শারমিন আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে স্টুডিওর ভেতরেও কুয়াশা, বাইরেও কুয়াশা, ভীষণ ঠান্ডা পড়েছে। তো এরকম ঠান্ডার দিনে আমার মনে হয় এরকম রহস্যের গল্প, ভয়ের গল্প শুনতে সবথেকে বেশি ভালো লাগে। আমার মনে একদম পারফেক্ট রাত আজকের রাত্রি। মিম আর মাহি লিখেছে গাজীপুর থেকে, হাই আপু কেমন আছো, আমি আর আমার ভাই মিলে কুয়াশা শুনছি, আমরা তোমার অনেক বড় ফ্যান, ইউ আর রিয়েলি ভেরি সুইট আপু, কুয়াশা আমাদের অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ তোমাদেরকে। কুয়াশাকে কুয়াশা লিখেছে শুরুতে কুয়াশাতে, যাই হোক, সারা বিনতে আহাদ ঢাকা থেকে, আপু কেমন আছো, আশা করছি আজকের কুয়াশা খুব ভয়ানক হবে। ফিরোজ লিখেছে কুমিরা থেকে, কুমিরা আকিলপুর থেকে, হাই শামিন আপু কেমন আছো, আম আছো মাই লাভ এবিসি রেডিও, শামিন আপু ভালো থাকো, আর অনেক দিন শুনি নাই আপু, ঠিক আছে আজকে শোনো। রাজু লিখেছে ক্রিস্টাল প্লাজা থেকে নাজিমুদ্দিন রোড, হাই আপু, আপু কুয়াশার অপেক্ষায় আছি, তাড়াতাড়ি শুরু করো। মোহাম্মদ তারেক আহমেদ জয় লিখেছে মোহাম্মদপুর থেকে, শামিন আপু আমি আয়া পড়ছি, ওকে। ভৌতিক রাখিব লিখেছে ইওর ভয়েস এন্ড ফেস বোথ আর দ্যাট, অনেক ধন্যবাদ, এগুলো না লিখে শরীর রিলেটেড কিছু লিখলে ভালো হয়। এনিওয়েজ থ্যাংক ইউ রাকিব, আপনি কেমন আছো, তুমি আমার SMS পড়ো না কেন, শীত কেমন লাগছে, প্রিয়ামণি শীত কেমন লাগছে, শীতে ঠান্ডা লাগছে এটুকু বলতে পারে, ভয়াবহ ঠান্ডা লাগছে আজকে। সাবিত লিখেছে কুয়াশা কখন শুরু হবে, শুরু হয়ে গেছে, একটু পরে আমরা আজকে প্রথম ঘন্টার গল্প শুনবো, তারপর দ্বিতীয় ঘন্টা আমরা চলে যাবো মূল কাহিনীতে। মোহাম্মদ তারেক আহমেদ জয় মোহাম্মদপুর মাধবপুর হবিগঞ্জ থেকে লিখেছে, সিলেট থেকে, শামিন আপু আজ কুয়াশাটা কেমন হবে, অপেক্ষা করো তাহলে বুঝতে পারবে কুয়াশা কেমন হবে। তামজিদ কালীগঞ্জ থেকে, হাউ আর ইউ আপি, আই লাভ ইউ অ্যান্ড কুয়াশা, আজকের কুয়াশা কি হরর হবে, আগে ভাগে আমি কিচ্ছু বলবো না। নাফি লিখেছে কুয়াশা ভয়ের রাজ্য, আর সেই ভয়ের রাজ্যটা ভয় বাড়াতে থাকে আমার সবচেয়ে প্রিয় শামিন আপু, আপু তোমার কণ্ঠ অনেক সুইট, অনেক ধন্যবাদ নাফি একটা এরকম সুইট SMS পাঠাবার জন্যে। আর জামিল লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আশা করি আজকের কুয়াশা অনেক ভালো হবে, আমিও আশা করছি সেরকম। মুফরাত লিখেছে চিটাগং থেকে, কি লিখেছ, হাঁটছি, কোথায় হাঁটছ সেটা আমি বুঝতে পারছি না, ফোন রেখেছি কুয়াশা শোনার জন্য, বসে আছি, কেমিস্ট্রি পড়তে পারছি না শামিন আপু, ওকে। আরো SMS যারা, আরো SMS আছে এখন, আরো কয়েকটা SMS পড়বার আগে জানিয়ে দিচ্ছি একটি খবর, সেটা হচ্ছে যারা গান গাইতে ভালোবাসে, বিশেষ করে নিজের লেখা নিজের সুর করা গান, তারা একটা কাজ করতে পারে, তোমাদের নিজের লেখা সুর করা গান গিয়ে অবশ্যই দেশের গান হতে হবে, পাঠিয়ে দাও আমাদের ABC ঠিকানায়, কারণ রবি সজন ABC একটি প্রতিযোগিতার আয়োজন করেছে, যার নাম হচ্ছে তোমার গানে দেখিয়ে দাও, সেখানে শ্রোতাদের পাঠানো তাদের নিজের সুর করা লেখা গাওয়া গান থেকে 5টি গান বাছাই করা হবে এবং সেগুলো পরে প্রচারিত হবে ABC রেডিওতে। এই মাসের 28 তারিখ হচ্ছে শেষ দিন গান পাঠাবার, আমি ঠিকানা দুটো জানিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেস হচ্ছে সেখানেও পাঠাতে পারো, ABC অ্যাড্রেসেও পাঠাতে পারো, ABC অ্যাড্রেস হচ্ছে ABC রেডিও ঢাকা ট্রেড সেন্টার 99 গাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা, আর ইমেল অ্যাড্রেস হচ্ছে abcgan@gmail.com, আমি গান স্পেলিংটা বলে দিচ্ছি abcgan@gmail.com, এই ঠিকানায় পাঠিয়ে দাও, জ্বলে ওঠে আপন শক্তিতে রবি। তো ঠিক আছে আজকে আমরা প্রথম গল্প শুনবো সেতুর গলায়, সেতু পড়ে শোনাবে গল্পটি তোমাদেরকে, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের সাধন বাবুর সন্দেহ। নিঃসন্দেহে খুবই ভালো একটি গল্প আমাদের জন্য অপেক্ষা করছে। তো প্রথম পর্ব এখন শুনছি, ফিরে এসে পরের পর্ব শুনবো, সঙ্গেই থাকো, আমাকে লিখবার ঠিকানা হচ্ছে যেকোনো মোবাইল থেকে 2221।
সাধনবাবু একদিন সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে তার ঘরে ঢুকে দেখলেন মেঝেতে একটা বিঘৎখানেক লম্বা সরু গাছের ডাল পড়ে আছে। সাধনবাবু পিটপিটে স্বভাবের মানুষ, ঘরে যা সামান্য আসবাব আছে যেমন খাট, আলমারি, আলনা, জলের কুজো রাখার চুল, তার কোনোটাতে এক কণা ধুলো নেই, তিনি তা বরদাস্ত করতে পারেন না। বিছানা চাদর, বালিশের ওয়্যার, ফুল ক্যারি করা টেবিল ক্লথ সবই টকটকে হওয়া চাই। এতে ধোপার খরচটা বাঁচে, কিন্তু সেটা সাধনবাবু গা করেন না। আজ ঘরে ঢুকেই গাছের ডাল দেখে তার নাক কুচকে গেল। পচা, চাকর পচা মনিবের ডাকে এসে হাজি।
বাবু কি ডাক দিলেন?
কেন, তোর কি সন্দেহ হচ্ছে?
না বাবু, তা কেন হবে?
মেঝেতে গাছের জল কেন পড়ে আছে?
তা তো জানি না বাপু, কাক চড়িয়ে এনে ফেলেছে বোধ।
কেন ফেলবে কেন? কাক চড়ি তো ডাল আনবে বাসা বাঁধবার জন্য, সেটা মাটিতে ফেলবে কেন? ঝাড়ু দেবার সময় লক্ষ্য করিস নি এটা? তাকে কিছুই ঝাড়ু দিস নি তুই?
ঝাড়ু আমি রোজই দিই বাবু, যখন দিই তখন এটা ছিল না তো।
ঠিক বলছিস।
আগে হ্যাঁ বাবু,
তার জন্য ব্যাপার তো। পরদিন সকালে অফিস যাওয়ার আগে একটা চড়ুইকে তার জানলায় বসে থাকতে দেখে সাধনবাবু সন্দেহ হলো, ইনি বাসা বাঁধার ফিরিক খুঁজছেন, কিন্তু কোথায়, ঘরের মধ্যে জায়গা কোথায়, ঘুলঘুলিতে কি? তাই হবে হয়তো। তিনতলা ফ্ল্যাট বাড়ির শাকখানা ঘরের মধ্যে তার ঘরের দিকে এই চড়ুই দৃষ্টি কেন? এই নিয়েও সাধনবাবুর মনে খটকা লাগলো। এমন কিছু কি তার ঘরে হয়েছে যা পাখিদের অ্যাট্রাক্ট করতে পারে? অনেক ভেবে সাধনবাবুর সন্দেহ হলো, ওই যে নতুন কোবরেজি তেলটা তিনি ব্যবহার করছেন, যেটা দোতলার শখের কবিরাজ নীলমণি বাবুর মতো খুশকির মহৌষধ, সেটার উগ্র গন্ধই হয়তো পাখিদের টেনে আনছে। সেই সঙ্গে এমন সন্দেহ হলো যে এটা হয়তো নীলমণি বাবুর ফিটলেমি। সাধনবাবুর ঘরটাকে একটা পক্ষী নিবাসে পরিণত করবার জন্য তিনি এই তেলের গুণাগুণ করছেন। আসলে 17-2 মির্জাপুর স্ট্রিটের এই ফ্ল্যাট বাড়ির সকলেই সাধনবাবুর সন্দেহ বাতিকের ব্যাপারে জানেন এবং আড়ালে নিয়ে হাসি ঠাট্টাও করেন,
আজ কি সন্দেহের উদয় হলো আপনার মনে?
এ জাতীয় প্রশ্ন সাধনবাবুকে দিনের শেষে প্রায়ই শুনতে হয়। শুধু প্রশ্ন নয়, অন্যভাবেও তাকে নিয়ে লেক পুলিং চল। একতলার নবেন্দু চাটুর্যের বাসায় রোজ সন্ধ্যায় তিন তাসের খেলা বসে, সাধনবাবু তাতে প্রতিনিয়ত যোগদান করেন। সেদিন যেতে নবেন্দুবাবু তাকে একটা দলা পাকানো কাগজ দেখিয়ে বললেন,
দেখুন তো মশাই, এটা দেখে কোনো সন্দেহ হচ্ছে কিনা আপনার? এটা জানলা দিয়ে কে যেন ফেলে দিয়ে গেছে।
আসলে কাগজটা নবেন্দুবাবুরই মেয়ে মিনির অঙ্কের খাতার একটা ছেঁড়া পাতা। সাধনবাবু সেটাকে খুলে কিছুক্ষণ একদৃষ্টে চেয়ে থেকে বললেন, এটা তো সংখ্যা দিয়ে লেখা কোনো সাংকেতিক ভাষা বলে মনে হচ্ছে। নবেন্দুবাবু কিছু না বলে চুপটি করে চেয়ে রইলেন সাধনবাবুর দিকে।
কিন্তু এটার তো মানে করো দরকার,
বললেন সাধনবাবু।
ধরুন এটা যদি কোনো হুমকি হয় তাহলে?
সংকেতের পাশদার হয়নি অবশ্য, কিন্তু সেটা বড় কথা নয়। কথা হলো এই কাগজের দলা থেকে সাধনবাবুর সন্দেহ কোন দিকে যেতে পারে সেটা দেখা। সাধনবাবু বিশ্বাস করেন যে গোটা কলকাতা শহরটাই হলো ঠক, জুয়াচোর, ফন্দিবাজ আর মিথ্যাবাদের দ্বীপ। কারোর উপর ভরসা নেই, কাউকে বিশ্বাস করা চলে না। এই অবস্থায় একমাত্র সন্দেহই মানুষকে সামলে চলতে সাহায্য করতে পারে। এই সাধনবাবুই একদিন অফিস থেকে এসে ঘরে ঢুকে তার টেবিলের উপর একটা বেশ বড় চার চৌকো কাগজের মোড়ক দেখতে পেলেন। তার প্রথমে সন্দেহ হলো সেটা ভুল করে তার ঘরে চলে এসছে। এমন মোড়ক তাকে কে পাঠাবে? তিনি তো এমন কোনো পার্সেল প্রত্যাশা করেননি। কাছে যখন দেখলেন যে মোড়কের উপর তার নাম নেই, তখন সন্দেহটা আরো পাকা হলো। এটা কে এনে রাখলো এখানে? আরে পচা, এটা কে রাখলো রে এখানে? চাকর পচাকে দেখে জিজ্ঞেস করলেন সাধনবাবু।
আগে একজন লোক ধনঞ্জয়ের হাতে দিয়ে গেছে দুপুরে এসে, আপনার নাম করে বলেছে আপনার জিনিস।
ধনঞ্জয় একতলার সরসী বাবু চাকর। কি আছে এতে? আর কে পাঠিয়েছে বলেছে কিছু?
আগে তা তো বলেনি,
বোঝো? সাধনবাবু তার কাঁধের চাদরটা আলনায় রেখে খাটে বসলেন। রীতিমতো বড় মোড়ক, প্রায় একটা পাঁচ নম্বর ফুটবল ঢুকে যায় ভেতরে। অথচ কে পাঠিয়েছে জানার কোনো উপায় নেই। সাধনবাবু খাট থেকে উঠে এগিয়ে এসে মোড়কটাকে হাতে তুললেন। বেশ ভারী, কমপক্ষে পাঁচ কিলো তো হবেই। সাধনবাবু মনে করবার চেষ্টা করলেন যে শেষ কবে তিনি এমন মোড়ক পেয়েছিলেন। হ্যাঁ, বছর তিনেক আগে খড়দায় তার এক মাসিমা থাকতেন, তিনি পাঠিয়েছিলেন আমসত্ত্ব। তার মাস ছয়েকের মধ্যেই সেই মাসির মৃত্যু হয়। আজ সাধনবাবুর নিকটাত্মীয় বলতে আর কেউই অবশিষ্ট নেই। পার্সেল কেন, চিঠিও তিনি মাসে দু একটা বেশি পান না। এই মোড়কের সঙ্গে একটা চিঠি থাকা অস্বাভাবিক ঘটনা, কিন্তু তাও নেই। সাধনবাবু সন্দেহ হলো ধনঞ্জয়ের অসাবধানতা হেতু সেটি খোয়া গেছে। একবার ধনঞ্জয়ের সাথে কথা বলা দরকার। তাকে ডেকে পাঠানো অনুচিত হবে মনে করে সাধনবাবু নিজেই নিচে নামলেন। ধনঞ্জয় উঠানে বসে আমার দৃষ্টায় কি যেন ছেদছিল, সাধনবাবুর ডাকে সে উঠে এলো। ইয়ে, আজ তোর হাতে কি হচ্ছে পার্সেল দিয়ে গেছিল আমার নাম করে?
আগে হ্যাঁ,
সঙ্গে চিঠি ছিল?
কই না তো।
কোথেকে এসেছে সেটা বলেছিল?
মদন না কি যেন একটা নাম বললেন।
মদন?
তাই তো বললেন।
মদন নামে কাউকে চেনেন বলে তো মনে করতে পারলেন না। কি বলতে কি বলেছে লোকটা কে জানে। ধনঞ্জয় যে একটা গবেট সে সন্দেহ অনেকদিন আগেই করেছিলেন সাধনবাবু। চিঠিপত্র কাগজ টাগজ কিছু ছিল না সঙ্গে?
একটা কাগজ ছিল, তাতে বাবু সই করে দিলেন।
কে, সরসী বাবু?
আগে হ্যাঁ।
কিন্তু সরসী বাবুকে জিজ্ঞেস করে কোনো ফল হলো না। একটা চিরকুটে তিনি সাধনবাবুর হয়ে সই করে দিয়েছেন বটে, কিন্তু সেটা কোথা থেকে এসেছিল খেয়াল করেননি। সাধনবাবু আবার নিজের ঘরে ফিরে এলেন। কার্তিক মাসের সন্ধ্যা, শীতটা এর মধ্যে বেশ অনুভব করা যাচ্ছে। সামনে কালী পুজো, তার তোরজোর যে চলছে সেটা মাঝে মাঝে বোমা কচকার। পাড়াতেই একটা বোমা ফেটেছে, আর সেই মুহূর্তে খাটে বসা সাধনবাবু শেষ দ্বারা দিয়ে একটা বিদ্যুৎ খেলে গেল। টাইম বোমা? ওই মোড়কের মধ্যে টাইম বোমা নেই তো, যে তার নির্দিষ্ট সময় ফেটে তার ইহজগতের লীলা সাঙ্গ করতে পারে। এই টাইম বোমার কথা এখন খুব বেশি শোনা যাচ্ছে। সারা বিশ্বের সন্ত্রাসবাদীদের এটা একটা প্রধান অস্ত্র। কিন্তু তাকে বোমা পাঠাবে কে, কেনই বা পাঠাবে? প্রশ্নটা মনে আসতেই সাধনবাবু উপলব্ধি করলেন যে ব্যবসায়ী হওয়াতে তার শত্রুর কোনো অভাব নেই। কন্ট্রাক্ট পাওয়ার জন্য তোষামোদ ধরাধরি তাকেও করতে হয়, তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদেরকেও করতে হয়। যদি তিনি পেয়ে যান সে কন্ট্রাক্ট, তাহলে অন্যরা হয়ে যায় তার শত্রু। এ তো হামেশাই হচ্ছে পচা। ডাক্তার দিয়েই তিনি বুঝতে পারলেন যে তার গলা থেকে কোনো স্বর বেরোচ্ছে না, কিন্তু পচা এসে হাজির।
বাবু ডাকলেন?
ইয়ে, কিন্তু কাজটা কি ভালো হবে? সাধনবাবু ভেবেছিলেন পচাকে বলবেন পার্সেলে কান লাগিয়ে দেখতে যে টিকটিক শব্দ শোনা যাচ্ছে কিনা এটার ভিতর থেকে। টাইমবোমার সঙ্গে কল কবজে লাগানো থাকে, সেটা টিকটিক শব্দে চলে। সেই শব্দটাই একটা পূর্ব নির্ধারিত বিশেষ মুহূর্তে প্রচণ্ড বিস্ফোরণে পরিণত হয়। পচা যখন কান লাগাবে তখনই যদি সাধনবাবু আর ভাবতে পারলেন না। এদিকে এদিকে পচা বাবুর আদেশের জন্য দাঁড়িয়েই আছে। সাধনবাবুকে বলতেই হলো যে তিনি ভুল করে রেখেছেন, তার কোনো প্রয়োজন নেই। এই রাতটা সাধনবাবু কোনো দিনও ভুলবেন না। অসুখ বিসুখের রাত্রে ঘুম হয় না এটা স্বাভাবিক নয়, কিন্তু চরম আতঙ্কে এই শীতকালে ঘরমাক্ত অবস্থায় সারা রাত ঠায় বিছানায় বসে কাটানোর অভিজ্ঞতা তার এই প্রথম। কিন্তু সন্ধ্যাবেলা এমন একটা ঘটনা ঘটল যে সাধনবাবুর আর মোরগ খোলা হলো না। অনেক লোক আছে যারা খবরের কাগজের উদ্ধ প্রান্ত না পড়ে পারে না। সাধনবাবু এই দলে পড়েন না। প্রথম এবং মাঝের পাতার খবরগুলোর শিরোনামায় চোখ বুলিয়ে তার কাগজ পড়া হয়ে যায়, আজও তার ব্যতিক্রম হয়নি। তাই উত্তর কলকাতায় খুনের খবরটা তার দৃষ্টি এড়িয়ে গিয়েছিল। অফিস থেকে ফিরে নবীন্দ্র চাচুর্যের ঘরে একটা বড় রকম দাপাদাপি চলছে শুনে কারণ জিজ্ঞেস করে তিনি ঘটনাটা জানতে পারলেন। পটুয়াটোলা লেনে খুন, হত ব্যক্তির নাম শিবসাদ মৌলিক। কথাটা শুনে সাধনবাবুর একটা সুপ্ত স্মৃতি খোঁচা খেয়ে জেগে উঠল। এক মৌলিককে তিনি চিনতেন খুব ভালো করে। তার প্রথম নাম শিবদাস কি হতেও পারে, সাধনবাবু তখন থাকতেন ওই পটুয়াটোলা লেনেই। মৌলিক ছিল তারই প্রতিবেশী। তিন তাসের আড্ডা বসত মৌলিকের ঘরে রোজ সন্ধ্যায়। মৌলিককে কেন জানি মৌলিক বলেই সবাই ডাকত। আরো দুজন ছিল আড্ডায়, সুখেন দত্ত আর মধুসূদন মাইতি। এই দ্বিতীয় ব্যক্তিটির মতো সাংঘাতিক চরিত্র সাধনবাবু আর দেখেননি। তাসের খেলায় সে যে জুয়াচুরির রাজা সে সন্দেহ সাধনবাবুর গোড়া থেকেই হয়েছিল। শেষে বাধ্য হয়ে একদিন সন্দেহটা প্রকাশ করতে হলো তাকে। এতে মধুমাইতির প্রতিক্রিয়া হয়েছিল ভয়াবহ। তার পকেটে সবসময় যে একটি চাকু অবস্থান করে সেটি সেদিনই জানতে পেরেছিলেন সাধনবাবু। তিনি প্রাণে বেঁচেছিলেন মৌলিক আর সুখেন দত্তর জন্য। ব্যবসার উন্নতির পর সাধনবাবু পটুয়াটোলা লেনের খোলার ঘর ছেড়ে চলে আসেন মির্জাপুর স্ট্রিটের এই ফ্ল্যাটে। আর সেই থেকেই মৌলিক অ্যান্ড কোম্পানির সঙ্গে তার যোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাসের নিষ্ঠা তিনি ছাড়তেই পারেননি, আর সেই সঙ্গে তার সন্দেহের বাতিকটাও। কিন্তু অন্যদিক দিয়ে পরিবর্তন হয়েছিল বিস্তর। পোশাক পরিপাট্য, বিড়ি ছেড়ে উইল সিগারেট ধরা, নিলামের দোকান থেকে মাঝে মাঝে শখের জিনিস কিনে এনে ঘর সাজানো, পেইন্টিং, ফুলদানি, ব্যবহারের আশ্রয়ে এর সবই গত 5-7 বছরের ঘটনা। এই খুনের ঘটনার শিবদাস মৌলিক যদি সেই মৌলিক হয় তাহলে খুনি যে মধুমাইতি সে বিষয়ে সাধনবাবুর কোনো সন্দেহ নেই। খুনটা কিভাবে হলো সাধনবাবু জিজ্ঞেস করলেন।
নৃশংস
বললেন নবেন্দু চ্যাটার্জ্য।
লাশ শনাক্ত করার কোনো উপায় ছিল না, পকেটে একটা ডায়েরি থেকে নাম জেনেছে।
কেন শনাক্ত করার উপায় ছিল না কেন?
ধরা ছাড়া মুড়ো নেই, শনাক্ত করবে কি করে বলো?
মুড়ো নেই মানে
মুন্ডু ঘেঁচাম।
জোড়া হাত মাথার উপর তুলে আবার ঝটিতে নামিয়ে এনে খাড়ার কোপের অভিনয় করে বুঝিয়ে দিলেন নবেন্দ্র চ্যাটার্জি।
খুনি যে কোথায় সরিয়ে রেখেছে মুন্ডু সেটা এখনো জানা যায়নি।
খুনিকে সেটা কি জানা গেছে?
তিনটাশের বৈঠক বসতো এই মৌলিকেরই ঘরে, তাদেরই একজন বলে সন্দেহ করছে পুলিশ।
সিঁড়ি দিয়ে তিনতলায় উঠতে উঠতে সাধনবাবু অনুভব করলেন তার মাথাটা ঝিমঝিম করছে। সেদিনের ঘটনা চোখের সামনে জল জ্যান্ত দেখতে পাচ্ছেন তিনি, যেদিন তিনি মধুমাইতিকে জোচ্চুরির অপবাদ দিয়েছিলেন। চাকুর আক্রমণ থেকে তিনি রেহাই পেয়েছিলেন ঠিকই, কিন্তু তার বেশ কিছুক্ষণ পর অবধি মধুমাইতির দৃষ্টি তার উপর অগ্নিবর্ষণ করছিল, সেটা তার মনে আছে। আর মনে আছে মধুর একটি উক্তি,
আমায় চেনো না তুমি সাধন মজুমদার, আজ পার পেলে ঠিকই, কিন্তু আজ হোক আর 10 বছর পরেই হোক আমি এর বদলা নেবই।
রক্ত জল করা শাশানি। সাধনবাবু ভেবেছিলেন পটুয়াটুলা লেন থেকে পালিয়ে বেঁচেছেন, কিন্তু কিন্তু ওই মোরগ যদি মধুমাইকে দিয়ে গিয়ে থাকে মদন। ধনঞ্জয় বলেছিল মদন, ধনঞ্জয় যে কানে খাটো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মধু আর মদনে খুব বেশি পার্থক্য আছে কি? মোটেই না। মধু অথবা মধুর লোকই রেখে গেছে ওই পার্সেল, আর আর সেটা যাতে সত্যি তার হাতে পৌঁছায় তাই চিরকুটে সই করিয়ে নিয়েছে। ওই মোরকের ভিতরে রয়েছে শিবদাস মৌলিকের মাথা। এই সন্দেহ সিঁড়ির মাথা থেকে তার ঘরের দরজার দূরত্বটুকু পেরোবার মধ্যে দৃঢ়ভাবে সাধনবাবুর মনে গেঁথে গেল। দরজা থেকেই দেখা যায় টেবিলের উপর ফুলদানিটার পাশে রাখা মোরকটাকে। মোরকের ওজন এবং আয়তন দুই এখন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তার ভেতরে কি আছে। বাবু দোরগোড়ায় এসে থেমে গেছেন দেখে পচা কিঞ্চিত বিস্মিত হয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল। সাধনবাবু প্রচন্ড মনের জোর প্রয়োগ করে বিহ্বল ভাবটা কাটিয়ে চাকরকে চা আনতে বললেন। আর ইয়ে আজ কেউ এসেছিল আমার খোঁজ করতে? সাধনবাবু অবশ্য সন্দেহ করেছিলেন পুলিশ হয়তো এরই মধ্যে হানা দিয়ে গেছে। তার ঘরে খুন হওয়া ব্যক্তির মুন্ডু পেলে তার কি যে দশা হবে সেটা ভাবতে তার আরেক দফা ঘাম ছুটে গেল। গরম চা পেটে পড়তে সামান্য বল যেন ফিরে এলো মনে, যাক অন্তত টাইম বোমা তো নয়। কিন্তু এও ঠিক যে এই মুন্ডু সমেত মোরগটিকে সামনে রেখে যদি তাকে সারা রাত জেগে বসে থাকতে হয় তাহলে তিনি পাগল হয়ে যাবেন। ঘুমের বুড়িতে ঘুম ঠিকই হলো, কিন্তু দুঃস্বপ্ন থেকে রেহাই পাওয়া গেল না। একবার দেখলেন মুন্ডুহীন মৌলিকের সঙ্গে বসে তিনি তাস খেলছেন, আরেকবার দেখলেন মৌলিকের ধরবিহীন মুন্ডু তাকে এসে বলছে,
দাদা ওই বাক্সে প্রাণ হাঁপিয়ে উঠছে আমার, দয়া করে আমায় মুক্তি দিন, দয়া করে মুক্তি দিন আমায়।
বড়ি খাওয়া সত্ত্বেও চিরকালের অভ্যাস মতো 5:30 ঘুম ভেঙে গেল সাধনবাবুর। আনন্দ ব্রহ্ম মুহূর্তের গুণেই সংকট মোচনের একটা উপায় সাধন বাবুর মনে উদয় হল। মুন্ডু যখন তার কাছে পাচার করা হয়েছে তখন সে মুন্ডু অন্যত্র চালান দিতে পারলে বাধাটা কোথায়? তার ঘর থেকে জিনিসটাকে বিদায় করতে পারলেই তো নিশ্চিন্ত। ভোর থাকতেই অন্য কাজ সারার আগে বাজারের থলিতে মোরগটাকে ভরে নিয়ে সাধনবাবু বেরিয়ে পড়লেন। প্যাকিংটা ভালোই হয়েছে বলতে হবে, কারণ ভিতরে রক্ত চুইয়ে থাকলেও তার বিন্দু মাত্র বাক্স ভেদ করে বাইরের কাগজে ছোপ ফেলেনি। বাসে উঠে কালীঘাট পৌঁছতে লাগলো 25 মিনিট, তারপর পায়ে হেঁটে আদিগঙ্গায় পৌঁছে একটা অপেক্ষাকৃত নিরিবিলি জায়গা বেছে নিয়ে হাতের মোরগটাকে সবেগে ছুড়ে ফেললেন নদীর মাঝখানে। মোরগ নিশ্চিহ্ন, সাধনবাবু নিশ্চিত। বাড়ি ফিরতে লাগলো 35 মিনিট। সদর দরজা দিয়ে যখন ঢুকছেন তিনি তখন সরসীবাবুর দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 7টা বাজল। আর সেই ঘড়ি শব্দ শুনে সাধনবাবু মুহূর্তে চোখে অন্ধকার দেখলেন। একটা কথা হঠাৎ মনে পড়ে গেছে তার, কদিন থেকেই বারবার সন্দেহ হয়েছে তিনি কি যেন একটা ভুলে যাচ্ছেন। 50-এর পর এই জিনিসটা প্রায়ই হয়। এই কথাটা নীলমণিবাবুকে বলতেই তিনি নিয়মিত ব্রহ্মী সাক্ষেতে বলেছিলেন। আজ আধ ঘন্টা আগেই বেরিয়ে পড়তে হলো সাধনবাবুকে, কারণ যাবার পথে একটা কাজ সেরে যেতে হবে। রাসেল স্ট্রিটে নিলামের দোকান মডার্ন এক্সচেঞ্জে ঢুকতেই একগাল হেসে এগিয়ে এলেন মালিক রশিবাবু।
আপনার টেবিল ক্লকটা চলছে তো?
ওটা পাঠিয়েছিলেন আপনি?
মানে আমি 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 তো বলছিলাম পাঠিয়ে দেবো, সেটা পৌঁছেনি আপনার কাছে?
হ্যাঁ, মানে
আপনি 500 টাকা আগাম দিয়ে গেলেন, এত পছন্দ আপনার, আপনি পুরনো খদ্দের, কথা আমি আমি কথা দিয়ে কথা রাখবো না?
তা তো বটেই।
দেখবেন ফার্স্ট ক্লাস টাইম রাখবে ঘড়ি, নাম করা ফরাসি কোম্পানি তো, জিনিসটা জলের দরে পেয়ে গেছেন, ভেরি লাকি মশাই আপনি।
তুলসীবাবু অন্য খদ্দেরদের দিকে এগিয়ে যেতে সাধনবাবু দোকান থেকে বেরিয়ে গেলেন। জলের দরের ঘড়ি জলেই গেল। ভালো বদলা নিয়েছে মধুমাইতি, তাতে সন্দেহ নেই। আর মর্ডানকেই যে মদন শুনেছে ধনঞ্জয়, তাতে কোনো সন্দেহ আছে কি?
বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন গল্প সাধনবাবুর সন্দেহ, সত্যজিতের লেখে পড়ে শোনাচ্ছিল সেতু। চলছে কুয়াশা, এবিসি রেডিও এফএম 89.2 তে। সাথে আছি শারমিন, আর সাথে আছে অনেক বন্ধু। অনেক বন্ধু লিখেছেন, মিন্টু লিখেছেন চিটাগাং থেকে, আপু তুমি না দেখতে দারুণ, যাই হোক আমি তো এক্সপেক্ট করিনি, আমি পড়ে ফেলেছি, আগে একটু পড়ে নিলে হয়তো পড়তাম না এটা। এনিওয়েজ থ্যাংকস। জামিল লিখেছে নারায়ণগঞ্জ থেকে, কেমন লাগছে শারমিন আপু শীতের রাতে? সেতু ভাইকে আমার ধন্যবাদ, সেতু ভাইকে আমারও ধন্যবাদ, খুব চমৎকার করে সে গল্পটা শুনিয়েছে সবাইকে। কৃষ্ণা লিখেছে গাজীপুর থেকে, আপু আমাকে কৃষ্ণ বলবা কারণ আমি ছেলে বয়। আচ্ছা ঠিক আছে, আমি একটু কনফিউজ ছিলাম, কারণ অনেকেই আসলে কৃষ্ণকে কৃষ্ণা এভাবেই লেখা হয় এ দিয়ে, কিন্তু মেয়েরাও আবার এইভাবে লেখে, তো আমি কি করে বুঝবো? যে কনফিউশনটা দূর করবার জন্য ধন্যবাদ। সেলিম রেজা লিখেছেন সাগর দিঘি থেকে, আপু আমি একা কুয়াশা শুনছি, অনেক ভালো লাগছে কিন্তু তুমি আমার SMS পড়ো না, কুয়াশা চলাকালীন তো পড়ার কোনো সুযোগ নেই। আলী আকবর লিখেছে হাট হাজারি থেকে, শারমিন আপু খুব ঠান্ডা লাগছে, কুয়াশা শুনে ঘুম থেকে উঠে উঠতে দেরি হয়, অ্যান্ড অফিস করতেও দেরি হয়, তবুও শুনি, আহারে অনেক কষ্ট লাগছে কিন্তু অনেক ধন্যবাদ সেই কারণে। ফটিক ছুরি থেকে কে লিখেছে, ট্যাপা, শারমিন আপু আমার SMS না পড়লে খুব রাগ করবো, আই লাভ শারমিন আপু, থ্যাংক ইউ। আর লিখেছে মোহাম্মদ সজীব গাজীপুর থেকে, আমি শুনি কিন্তু প্রথম SMS পাঠালাম, গল্পটা ভালো ছিল, থ্যাংক ইউ প্রশান্তি। আর আলভিন আর সোহা লিখেছে, জানো আপু আমি অ্যান্ড আমার ফ্রেন্ড জেরিন আর ঈশিতা সহ কুয়াশা শুনছি, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর খুব গেল, হ্যালো শামিন আপু, আই এম ধীমান ফ্রম চিটাগং, কুয়াশা শুনছি, ভালো লাগছে খুব, নেক্সট এপিসোডটা বিপি কে সঙ্গে নিয়ে করবেন, মজা হবে খুব তখন। আসলে কুয়াশা তো মজা করবার আয়োজন না, যদি মজা করবার আয়োজন হতো তাহলে নিশ্চয়ই বিপি কে নিয়ে আসতাম। থুইচিং মারমা লিখেছে কাপ্তাই থেকে, হাই কুয়াশা রানী মিষ্টি আপু, অনেকদিন SMS করা হয়নি, কেমন আছেন আপু? তুমি খুব মিষ্টি, আমি ভালো আছি, আর অনেক ধন্যবাদ আমাকে কুয়াশা রানী বলবার জন্য। পাগল ছেলে লিখেছে কুমিল্লা থেকে, তোমার ভয়েস যাই হোক ধন্যবাদ প্রশংসার জন্য। আমি শামীম টঙ্গী থেকে, আমি একটি কবিতা লিখছি, লিখো। নাফিস লিখেছে আপু যা শীত লাগছে আসলে। হাসান লিখেছে সাভার থেকে, আজ আশা করি কুয়াশা ভালো হবে। ঠিক আছে, আরো যারা লিখেছো প্লিজ বা লিখেছেন আমার সঙ্গেই থাকবেন, ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর, অর্থাৎ রাত 12টার খবর শুনবো একটু পর, তারপর আবারও ফিরে আসছি কুয়াশার মূল কাহিনী নিয়ে। তার খোলা আছে 2221 এই নাম্বারে SMS পাঠাতে থাকুন। আর যে শামিন আছে আপনার সঙ্গে কুয়াশা, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও FM 90.2, সাথে আছে আমি শর্মি। চলে যাবো আমাদের আজকের মূল কাহিনী শুনতে, কিন্তু তার আগে বেশ কিছু SMS আছে, একটু SMS গুলো পড়ে তারপর আজকের গল্প শুনবো। রিয়াজ ওয়াহিদ সন্দীপ থেকে লিখেছেন, কাল সকালে কলেজে ক্লাস আছে তবুও তোমাকে শুনছি, অনেক ধন্যবাদ। শাহাবুদ্দিন লিখেছেন, শারমিন আপু আমি কুয়াশা শোনার জন্য অ্যালার্ম দিয়ে রাখি, তুমি আমার SMS টা পড়ো প্লিজ, আজ আমার ফার্স্ট SMS, এই যে পড়ে দিলাম। পূর্ণা লিখেছে, হাই শারমিন আপু আই লাভ কুয়াশা অ্যান্ড ইউ ফ্রম চিটাগং, থ্যাংক ইউ সো মাচ পূর্ণা। হাই আমি সুমা, আমি আর আমার হাজবেন্ড রাফি আজ কুয়াশা শুনছি। হন্টেড বয় লিখেছে, হন্টেড বয় হিমু লিখেছে মানিকগঞ্জ থেকে, গল্পগুলো খুব ভালো লাগছে। শারমিন আপু মাই বেস্ট চ্যানেল না স্টেশন হবে, FM স্টেশন হবে অফ ইজ ABC রেডিও অ্যান্ড বেস্ট প্রোগ্রাম ইজ কুয়াশা, আই লাভ ইউ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ, নাম পাঠাওনি কিন্তু। আর এটা কে লিখেছে, কুয়াশা পাগল রাজার বাগ থেকে বলছি, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ। আর অশ্রু খান লিখেছেন বিমানবন্দর থেকে, আমি তোমাদের নতুন বন্ধু, স্বাগত তোমাকে। আপু আমি আঁকি বলছি কামরাঙ্গীর চর থেকে, আমি তোমার নিউ ফ্রেন্ড। আর আরো কে লিখেছে, জুয়েল লিখছে, জুয়েল আচার্য লিখেছে চট্টগ্রাম থেকে, হাই শারমিন আপু আমি একদিন অনেকদিন বাদে কুয়াশা শুনছি, আই লাভ শারমিন আপু, থ্যাংক ইউ। রাদিয়া লিখেছে, আপু আমি তোমার নতুন ফ্রেন্ড, আমি প্রথম SMS করলাম। মাসুদ জানা গাজীপুর থেকে লিখেছে, জানো শারমিন আপু আমি আমাদের বাড়ির ভাড়াতে কি পিছে লেগেছে ঠিক বুঝতে পারলাম না। সাগর লিখেছে নোয়াপাড়া নারায়ণগঞ্জ থেকে, আজ ফার্স্ট SMS পাঠালাম, খুব ভালো লাগলো গল্পটা। সুপ্রভা লিখেছে কটিয়াদি থেকে, আপি কুয়াশা আমার খুব ফেভারেট, আমার ফ্রেন্ডরা শুনছে তাদের ওয়েলকাম জানিয়ে দাও। ওকে সুপ্রভা, সব বন্ধুদেরকে স্বাগত মেসেজ দিয়ে। তো কুয়াশা ইজ ভেরি ইন্টারেস্টিং লিখেছে নাকি, আমি কিছুতেই পড়তে পারলাম না ওয়ার্ডটা কি, মোহাম্মদ কাদের খান নামটা পড়ে দিয়েছি। হাশেম লিখেছে কোনা বাড়ি থেকে, আই শারমিন আপু কেমন আছো, তুমি আমার SMS টা পড়ো না কেন। রংপুর বয় সালাম জানিয়েছেন ধন্যবাদ। ইউনিক নাবিল বনশ্রী থেকে লিখেছে, শারমিন আপু ব্ল্যাক ম্যাজিক এর কাহিনী অনেক দিন ধরে কুয়াশায় আর শোনানো হয় না। আর বাসু চক্রবর্তী চিটাগং থেকে লিখেছে কুয়াশা ইজ নাইস। তুহিন লিখেছে পুরনো ঢাকা থেকে, আজকে কুয়াশা ভালো হবে, কেমন আছো তুমি, আমি কুয়াশার ওল্ড লিসনার, এই ফার্স্ট SMS করলাম, আমি ভালো আছি এবং অনেক ধন্যবাদ কুয়াশার পুরানো লিসনারকে। সাজিয়া ফ্রিন নাজমা মহেশখালী থেকে লিখেছে, হ্যালো শামিন আপু কেমন আছো, এই দুদিন কেমন ছিলে, আমার বেস্ট ফ্রেন্ড মারুফ আজ ফার্স্ট তোমাকে শুনছে, প্লিজ আপনি মারুফকে হাই বলে দাও। আমি নামটাই তো বলে দিয়েছি মারুফের, ওকে, আর মেহরাব লিখেছে হালি শহর থেকে, চিটাগং থেকে, কেমন আছো? আমি ভালো আছি। হাসান শামীম নতুন বন্ধু, ওয়েলকাম জানাচ্ছি। সেতু নামের কি কোনো ইবুক রিডার আছে? আমার খুব দরকার, সেতু খুব ভালো বই পড়তে পাঠ করতে পারে, রাফি লিখেছে। হ্যাঁ, সেতু খুবই চমৎকার করে পড়ে। টিপু লিখেছে চিটাগং থেকে, শামীম আপু কেমন আছো? আই লাভ কুয়াশা। তাসকিন গাজীপুর থেকে, আপু অনেক ভালো লাগছে, গল্পটা খুব ভালো ছিল। হবে নাই বা কেন, সত্যজিৎ রায়ের গল্প ভালো তো হবেই। সাজন লিখেছে কিশোরগঞ্জ থেকে, আপু তোমাকে পিঠা খাওয়ার দাওয়াত। ওকে, মেহরা ভালি শহর থেকে, কুশল জানতে চেয়েছে আমি ভালো আছি। রিফাত লিখেছে চিটাগং থেকে, তোমার আপি তোমার আতিফ ইসলামের গান কেমন লাগে? আমার আতিফ ইসলামের গান খুবই ভালো লাগে, আতিফ ইসলামের গান। আর এটাকে আমি কাজল রোমিও মিরপুর এক থেকে, আপু অনেকদিন পর শুনছি, আজ কেমন হবে জানি না, মনে হয় ভালোই হবে, বাট ফার্স্ট গল্পটা খুব ভালো লেগেছে। গোপাল সন্দীপ থেকে লিখেছে, আপু অনেকদিন পর কুয়াশা শুনছি। জসিম লিখেছে মিরপুর ছয় থেকে, পরীক্ষা সামনে, দোয়া করতে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দোয়া করব। আর লিখেছে আলী আকবর হাতাহাজার থেকে, শামীম আপু খুব ঠান্ডা লাগছে কুয়াশা শুনে, ঘুম থেকে উঠতে দেরি এবং অফিস করতে দেরি, এটা বোধহয় পড়েছিলাম একবার। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আজকের মূল কাহিনী, আজকের আসল গল্পে। গল্পের নামটা এখন বলছি না, একদম শেষে বলবো। রচনা করেছেন, রচনা এবং নাট্যরূপ দুটোই মশিউর রহমান শান্তর, আর এতে অভিনয়াংশ পরিচালনা করেছেন শেখুফ তাবিদ শাড়ি এবং সামদে ছিলেন খালিদ। তো চলে যাচ্ছি প্রথম পর্ব শুনতে, তারপর ফিরে এসে আবারও কথা বলছি। আমাকে লিখবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে পাঠাতে হবে লিখে। আর যে শর্মিন আছি আপনার সাথে, কুয়াশা সঙ্গে থাকবে। ছোট সংসার হলে নাকি ঝামেলা তেমন একটা থাকে না, সত্যি কি তাই? শিরোপাটা হলে তো একদমই ঝামেলাবিহীন জীবনযাপন করবার কথা, কেননা শিরোপার সংসার বেশ ছোট। শিরোপা এবং তার স্বামী হাসান মাত্র দুজনের সংসার। একদিক থেকে অবশ্য শিরোপা আসলেই খুব সুখী, বিশাল একটা বাংলো বাড়ি নিয়ে দুজন বাস করছে। প্রয়োজনের তুলনায় তাদের বাড়িটি শুধু যে বড় তা না, অনেক বেশি বড় বলা যায়। বাংলোতে উঠেছে খুব বেশি দিন হয়নি অবশ্য, কতদিন হবে, এই বছর দুয়ে, কিন্তু কিভাবে কিভাবে যেন দেখতে দেখতে বিয়ের 5 বছর পার হয়ে গেল। অথচ হাসানের সাথে পরিচয়ের দৃশ্যটা এখনো শিরোপার চোখে ভাসে। তখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারের ছাত্রী শিরোপা, বাবা মা ছোটবেলাতেই হারিয়েছে সে, তাই মানুষ হতে হয়েছে মামার কাছে। তবে ইউনিভার্সিটিতে হাসানের সাথে দেখা হবার বিষয়টা কাকতালীয়ই বলা যায়। কি নিয়ে যেন ছাত্রদের মাঝে বিশাল গণ্ডগোল হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ইউনিভার্সিটির ছুটি দিয়ে দেওয়ায় শিরোপা বেশ ধাবাতে কাছে গিয়েছিল, বাইরে গাড়ি টাড়ি পুড়িয়ে একদমই বাজে অবস্থা। ঠিক সেই মুহূর্তে ক্যামেরা হাতে হর্ষা এক যুবক কাছে এসে দাঁড়ায়। ঠিক এখনো শিরোপার চোখে সেই দৃশ্যটি ভাসে, যেন গতকালের ঘটনা।
ওদিকে যাবেন না, পুলিশ চেয়ারস্টেল মারছে।
আমি কোথায় যাবো সেটা কি আপনাকে বলতে হবে?
দেখুন, আমি আপনার ভালোর জন্যই বললাম, ভুল বুঝছেন কেন?
আমার ভালো আপনার বুঝতে হবে না, আপনি নিজের কাজ করুন তো।
ঠিক আছে, তবে যে গন্ডগোল হচ্ছে তাতে মনে হয় না আমি নিজের কাজও করতে পারবো।
মানে আপনি না সাংবাদিক, আপনার আমার ভয় দর কিসের?
ভয়টা আমাকে নিয়ে না, ভয়টা আপনাকে নিয়ে। আপনি যেভাবে রাগ দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে আপনি একা একাই বাসা যাওয়ার চেষ্টা করবেন, আর তাই যদি করেন তখন কোনো না কোনো বিপদে আপনি পড়বেন মার, সেটা নিয়ে আমার টেনশন হচ্ছে।
আপনি তো অদ্ভুত ধরনের স্টুপিড, চেনা নাই জানা নাই, আপনি আমাকে নিয়ে টেনশন করছেন।
ঠিক তাই, আমার গুরু আমাকে বলেছে স্টুপিড না হলে নাকি ভালো ফটোগ্রাফার হওয়া যায় না। আচ্ছা এক মিনিট দাঁড়ান, ওখানে পুলিশ লাঠি বেটা করছে, সেটা কিছু ছবি তুলে। এখানে দাঁড়াবেন কারণ এখানে না দাঁড়ালে আপনি মিনসার সামনে হাঁটা ধরবেন, আর সামনে যদি হাঁটেন তাহলে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কেয়ামত লেভেলের মারামারি হচ্ছে, মারামারিতে মরেও যেতে পারেন আপনি। নিজেকে এত তাড়াতাড়ি পুরুষ বিধবা করার ইচ্ছা আমার নেই, পুরুষ বিধবা মানে জানেন তো, না জানলে একটু দাঁড়ান এসে বলছি।
দেখুন আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না।
আসলেই অনেক রাগ উঠেছিল সেদিন। শিরোপা এমনিতে একটু রাগি, যদিও সবসময় এরকম রাগ সে দেখায় না, তারপরেও সেদিন বেশ ভালোই রেগে গিয়েছিল সে। আর রাগবেই বা না কেন, অপরিচিত একটা ছেলের মুখে এমন কথা শুনলে রাগ তো হবেই। তবে এখন সেদিনের কথা মনে করলে অনেক বেশি হাসি পায় তার। হাসানের সেন্স অফ হিউমার সত্যি দেখার মতো, সবকিছু নিয়ে সে মজা করতে পারে। আজ সকাল সকাল কফি চেয়েছে, এখনো কোনো মজা করেনি, একটু পর দেখা যাবে এটা নিয়ে কোনো না কোনো মজা সে করবেই করবে। তবে তার মজা করবার স্টাইলটা বেশ অন্যরকম। একবার তো ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে সাহসী মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। মৃত মানুষ নিয়ে একটা সত্যি গল্প বলে তো রীতিমতো ভয় দেখিয়ে দিয়েছিল শিরোপাকে। কফি খেতে খেতেই সেই গল্পের কথায় চলে গেল শিরোপা।
কি কপাল গুমস্কে আছো কেন? কফি খেতে ভালো হয়নি?
ভালো হয়েছে, কিন্তু আমি কফি খাচ্ছি না শরবত খাচ্ছি, বুঝতে পারছি না।
মানে?
মানে এত বেশি চিনি দিয়েছো যে এটা কফি সেটাই বুঝতে পারছি না।
তোমার নাটকটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে হাসান, বললেই পারো ভালো হয়নি, আমি আবার বানিয়ে দিচ্ছি।
আরে না, আবার বানাতে হবে না।
তোমার তখন মুড বেড়ে গেছে, এখন আর তুমি আগের হাসান আর নেই তো।
হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো, এই একটা জিনিসই শুধু তুমি ধরতে পারো। আচ্ছা তুমি বলো তো, আমার মধ্যে তুমি এমন কি দেখো যে আমাকে আর আগের মতো মনে হয় না?
আগের মতো কি করে মনে হবে বলো? তোমার সাথে যখন পরিচয় হয় তখন তুমি একটা পত্রিকার ফ্রিল্যান্স ফটোগ্রাফার, আর এখন চ্যানেলের হেড অফ প্রোগ্রাম। বলো আগের মতো কি আছো? তুমি তো এখন ভিআইপি, ও সরি, তুমি এখন ভিভিআইপি।
তেল দিচ্ছো নাকি দুর্নাম করছো কিছুই বুঝতে পারছি না। কিন্তু
আরো শুনবে?
বলছো যখন তখন শুনবো না কেন?
আগে তুমি রোমান্টিক গল্প বলতে গিয়ে ভূতের গল্প বলতে, এখন তো কিছুই বলো না।
ওহো, তুমি ভূতের গল্প শুনতে চাচ্ছো? তোমার মধ্যে ছেলে মানুষই এখনো গেল না বুঝছো। আমাদের বিয়ের কয় বছর হলো বলো তো।
না না, এই সকাল সকাল কোনো ভূতের গল্প শুনতে চাচ্ছি না। আর বিয়ের বছর জিজ্ঞেস করছো কেন? তুমি কি ভুলে গিয়েছো?
আমি ভুলিনি, কিন্তু তুমি এখনো সেই আগের মতোই রয়ে গেছো। কিভাবে কিভাবে যেন 5 বছর পার হয়ে গেল, তাই না?
ঠিক তাই। আর আমি তো আগের মতোই থাকবো, তাই না? আমি তো তোমার মধ্যে ভিআইপি মানুষ না যে মুহূর্তের মধ্যে বদলে যাব।
হয়েছে হয়েছে, আর দুর্নাম করতে হবে না।
দুর্নাম করবার সুযোগ আর পাই কোথায় বলো? যাই হোক, কফি শেষ করো।
তবে তুমি যদি একটা ভূত প্রেতের গল্প শুনতে চাও তাহলে একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করতে পারি।
যেমন?
যেমন তোমাকে আমি এমন এক জায়গায় গিয়ে গল্প বলবো যে জায়গায় ওই ঘটনা ঘটেছিল।
সত্যি? তোমার এত সময় হবে?
তুমি বলে তো অবশ্যই হবে। আচ্ছা ঘরের মানুষ হয়ে এমন ভাবে কথা বলছো কেন বলো তো? হাজার হলেও তুমি তো আমার অর্ধাঙ্গিনী নাকি?
অর্ধাঙ্গি আর পুরোনাঙ্গি আর পেঁচার আপাতত থাক, আর তোমার মুখ দিয়ে বয়ান ছাড়তে হবে না। এখন কফি খাও।
হাসানের ক্যারেক্টার আগে থেকে অনেক বেশি ইন্টারেস্টিং। নিজেকে ভিতর ডিম বলের ফটোগ্রাফার ইতিমধ্যে দেশের প্রায় নাম করা সব পুরস্কারই পেয়ে গেছে। হরতালে তোলা কিছু ছবি তো দেশের বাইরে থেকেও পুরস্কার পেয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি সিনেমাটোগ্রাফিতেও অসম্ভব রকমের পারদর্শী হাসান, তাই আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ছোট ফ্ল্যাট থেকে বাংলো বাড়ি প্রায় সব স্বপ্নই পূরণ করেছে সে। এখন একটা টিভি চ্যানেলের হেড অফ প্রোগ্রাম সে, কিন্তু তার কথাতে কিংবা কাজে কর্মে কোথাও এখনো তেমন কোনো অহংকার প্রকাশ পায় না, যে কারণে অফিসের ড্রাইভার থেকে শুরু করে প্রেজেন্টার রিপোর্টার কিংবা কর্মকর্তা কর্মচারী সবাই খুব পছন্দ করে হাসানকে। তাছাড়া পছন্দ করবেই বা না কেন, বড় থেকে শুরু করে ছোট কর্মচারী সবাই যে খোঁজ খবর রাখে হাসান। আজ সকাল সকাল অফিসে ঢুকেই তার রুমে ডাক পড়ল আজহারউদ্দিনের। আজহারউদ্দিন এই অফিসের সবচেয়ে পুরনো ড্রাইভারদের মধ্যে একজন। হরতাল থেকে শুরু করে নাটকের শুটিং সব সময় গাড়ি চালিয়ে অভ্যস্ত আজহার, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে আজহার তেমন একটা কথাবার্তা বলে না। আর এই দিক থেকে হাসান আগে থেকে একটু ব্যতিক্রম। যে কম কথা বলে তার সাথে বেশি কথা বলেই সে যেন অদ্ভুত শান্তি পায়। ড্রাইভার আজহারউদ্দিন হাসানের রুমে ঢুকেই কেমন যেন জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে রইল। তবে প্রথম কথাটি বলল হাসান।
কেমন আছেন আজহার ভাই?
ভালো স্যার, আপনি?
আমি সবসময়ই ভালো থাকি, মাঝে মাঝে আরো বেশি ভালো থাকার জন্য আপনাদেরকে ডাকি একটু গল্প উজ্জ্বল করার জন্য।
আমরা ছোট মানুষ স্যার, আমাদের সাথে গল্প করলে কি মন ভালো হবে?
আরে মানুষের মাঝে আবার ছোট বড় কি,
আচ্ছা, আপনারা সবসময় এভাবে চিন্তা করেন কেন বলেন তো?
গরিব মানুষ স্যার, আমাদের আর ভালোভাবে চিন্তা করার সুযোগ কোথায়? যা মনে আসে তাই বলি।
মোটেও না, যা মনে আসে তা কখনোই আপনি বলেন না, এ কারণেই আপনার সাথে কথা বলে আমার ভালো লাগে।
তাহলে তো এটা আমার সৌভাগ্য স্যার।
সৌভাগ্য না, এটা আপনার দুর্ভাগ্য, কারণ আপনার সাথে কথা বলে আমার ভালো লাগে দেখে আমি আপনাকে একটা কাজ দিতে চাই। ঠিক কাজ না, অহেতুক সময় নষ্ট বলতে পারেন।
আপনি বলুন স্যার কি কাজ, আমি এক্ষুনি করে দিচ্ছি।
হোয়াই সো সিরিয়াস ম্যান? এমন আহামরি কোনো কাজ না। দাঁড়ান বলছি, আমরা যে গতবার ঈদে গাজীপুর থেকে শুটিং করে ফিরছিলাম সেটা মনে আছে আপনার?
হুম স্যার, মনে থাকবে না কেন, বেশ ভালোভাবেই মনে আছে।
আপনি আমাকে আপনার জীবনের একটা গল্প বলেছিলেন, সেটা মনে আছে? ওই যে আপনার ড্রাইভিং শুরু করবার প্রথম দিনের কাহিনী, একটু ভয়ঙ্কর ছিল, গাজীপুর থেকে আস্তে আস্তে সেই গল্প শুনছিলাম, মনে আছে?
জি স্যার মনে আছে, মনে থাকবো না কেন।
সেই গল্পটা আমাকে আরেকবার বলতে হবে।
এইটা কোনো কাজ হইল স্যার? আবার বলবো সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই।
শুধু বললে হবে না, যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেই জায়গায় নিয়ে গিয়ে বলতে হবে।
সেটা করা তো ঠিক হবে না স্যার।
কেন ঠিক হবে না?
রাতের বেলায় ওই রাস্তায় তেমন কোনো মানুষ চলাচল করে না।
আরে ধুর, মানুষ চলাচল করে না তো কি হয়েছে, আমরা চলাচল করবো।
তবুও স্যার।
তবু ফবু আমি বুঝি না, আপনার ভাবিও সাথে যাবে, ওর আবার অ্যাডভেঞ্চার গল্প অ্যাডভেঞ্চার প্লেসে গিয়ে শুনতে খুব ভালো লাগে।
আচ্ছা স্যার ঠিক আছে, আপনি কোন দিন যাইতে চান আমাকে জানায়।
ঠিক আছে, আপনি আপনার মতো রেডি থাকবেন।
হাসান নাছোড় বান্দা, সব কিছুতেই তার কেমন যেন একটা কচ্ছপের স্বভাবের মতো অভ্যাস কাজ করে। যা বলবে তা না করা পর্যন্ত সে কোনোভাবেই স্থির থাকতে পারে না। এই অভ্যাসটা তার ছোটবেলা থেকে, একবার কিছু ঠিক করে ফেললে সেটা যে কোনো মূল্যেই হোক তা সে করবেই। ঠিক এই মুহূর্তে ভূতের গল্প শোনার বিষয়টা তার মাথায় কঠিনভাবে গেঁথে গেছে। আধুনিক যুগের মানুষের কাছে এটা হাস্যকর হলেও হাসান মোটামুটি সিরিয়াস যে সে গল্প শুনবে ঠিক সেই জায়গায় যে জায়গায় ঘটনাটা ঘটেছিল। যদিও সে ভালো করেই জানে গল্প হাজার ভয়ঙ্কর হলেও তার মোটেও ভয় লাগবে না, কিন্তু তারপরেও সে এমন একটা পরিবেশ সৃষ্টি করে তার স্ত্রীকে সেই ভূতের গল্পটি শোনাতে চায় যাতে গল্প শোনাটা যে একটা বিশাল শিল্প সেটা সে প্রকাশ করতে পারে। অফিস থেকে তাই বাসায় ফিরে সবার আগে তার স্ত্রী শিরোপাকে বলল,
এই যে ম্যাডাম এদিকে আসেন, আপনার সাথে বসে একটা প্ল্যান করি।
বা তারের দেখি আজ মোট অনেক বেশি ভালো, অফিস থেকে ফিরেই তার আমাকে নিয়ে প্ল্যান করবার ইচ্ছে হয়েছে।
জি মোট আমার সবসময়ই ভালো থাকে, কিন্তু কি করবো আমার ম্যাডাম তো সেটা বুঝতে পারে না। আচ্ছা যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটা আগে বলে নেই।
বল কি বলতে চাও বলো।
শিরোপাকে শিরোপা দিলে কেমন হয়?
আবার মজা নিচ্ছ?
আরে না আমি সিরিয়াস, তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছি।
সারপ্রাইজ? তাও আবার তোমার কাছ থেকে? দিনের বেলা স্বপ্ন দেখতে বলবে না প্লিজ, অহেতুক স্বপ্ন দেখে সময় নষ্ট করার কোনোই মানে হয় না।
হায় রে, আচ্ছা শিরোপা তুমি কি সহজভাবে কিছু চিন্তা করতে পারো না? আমি এত সুন্দর করে কিছু বললেও কেমন যেন খোঁচা মেরে উত্তর দাও সব সময়, তার কারণ কি বলো তো?
খোঁচা আমি মেরেছি? নিজের কাজকর্ম তো ভুলে যাও, সেদিনের কথা মনে নেই? আমাকে রেডি হতে বলে যে উধাও হয়ে গেলে?
আহা বুঝো না কেন, সেটা তো অ্যাক্সিডেন্ট ছিল। মিডিয়ার অফিস কখন হঠাৎ করে কি ঘটে সেটা কি আগে থেকে কেউ মানে বুঝতে পারে? যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি সেটা মনোযোগ দিয়ে শোনো।
বলুন জনাব, এই অভাগিনী আপনার জন্য কি করতে পারে?
কিছুই করতে হবে না, তুমি বলেছো আমি চেঞ্জ হয়ে গেছি। আমি তোমার এই ভুল ধারণাটা চেঞ্জ করবার জন্য একটা প্ল্যান করছি, আর তা হচ্ছে আমি তোমাকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাব।
অদ্ভুত জায়গা মানে?
হ্যাঁ সেটা না হয় রহস্যই থাকুক।
বলো না বলো না প্লিজ বলো, দুনিয়াতে কোন অদ্ভুত জায়গা নেই। অদ্ভুত জায়গা মানে নিশ্চিত অবস্থান?
আরে না অবস্থান না, তবে যখন যাবে তখনই বুঝবে।
তাহলে আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি জনাব, বলুন কবে নিয়ে যাবে?
খুব শীঘ্রই জানাব।
হাসান প্ল্যান করবে আর সেই প্ল্যান বাস্তবায়ন হবে না সেটা তো হতেই পারে না। হাসান দ্রুত একটা তারিখ ঠিক করে ফেলল, যে তারিখে শিরোপাকে নিয়ে লং ড্রাইভে বের হবে সে। শুধু যে বের হবে তা না, একদম ঠিক জায়গা মতো গিয়ে তারপর আচারকে বলবে সে অতি প্রাকৃত গল্পটা বলবার জন্য। বেশিরভাগ সময় দেখা যায় অনেক প্ল্যান প্রোগ্রাম করা থাকলে সে জিনিসটা কেন জানি শেষ পর্যন্ত হয়। এরকম কিছু যাতে না হয় তাই আগে থেকেই আজারকে বলে রাখলো হাসান। আজার অফিসে ছিল, ইদানিং গাড়ি নিয়ে তাকে কমই ছুটোছুটি করতে হচ্ছে। হাসান তার রুমে আবারও আজারকে ডাকে, ডাকার কিছুক্ষণের মধ্যেই মাথা নিচু করে হাজির হলো আজার।
কি খবর, কেমন আছেন?
ভালো স্যার।
যে কথা বলার জন্য ডেকেছি সেটা আগে বলি, আমরা এই শনিবার যাচ্ছি।
কোথায় স্যার?
কোথা মানে আপনি ভুলে গেছেন? আপনার সাথে গিয়ে গল্প শুনবো, যে জায়গায় ঘটনা ঘটেছিল সেই জায়গায় গিয়ে আপনি গল্প শোনাবেন।
স্যার ওই জায়গাটা ভালো না, ওই দিকে যাওয়াটা কি ঠিক হবে?
ঠিক বেঠিক নিয়ে ভাবতে হবে না, আমি আপনার ভাবিকে বলেছি এই শনিবার যাচ্ছি, সুতরাং যাচ্ছি। আপনি শনিবার রেডি হয়ে চলে আসবেন, আমার বাসায় গাড়ি থাকবে, সেটা নিয়ে যাব, একটু রাত করে গল্প শোনা হবে।
ঠিক আছে স্যার, আমি চলে আসবো।
দেখতে দেখতে শনিবার চলে আসলো। হাসান তার স্ত্রী শিরোপাকে চমকে দেবে এটা ভেবেই তার ভালো লাগছে। শিরোপা শাড়ি পরেছে, শাড়িতে বেশ মানিয়েছে তাকে, তবে সে এখনো বুঝতে পারছে না হাসান কি এমন অদ্ভুত জায়গায় তাকে নিয়ে যাবে। এদিকে হাসানও রেডি, কিন্তু তার ড্রাইভার এখনো আসেনি। রাত 10টা বেজে যাওয়ার পর শিরোপা বিরক্ত হয়ে হাসানের দিকে তাকিয়ে বলল,
আচ্ছা তুমি কার জন্য ওয়েট করছো বলো তো? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, যদি বের হবার হয় বের হও, অথবা বল আমি চেঞ্জ করে ফেলি।
আরে আরেকটু অপেক্ষা করো, অফিসের ড্রাইভারটা আসছে।
অফিসের ড্রাইভারের জন্য অপেক্ষা করে কি লাভ? তুমি ড্রাইভ করলেই তো হয়।
যেটা বুঝবে না সেটা নিয়ে কথা বলবা না, আমি সেই জায়গা চিনলে তো আমি যেতামই।
এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাকে দুনিয়ার বাইরের কোনো জায়গায় নিয়ে যাবে, খুবই মেজাজ খারাপ লাগছে।
আর মেজাজ খারাপ করো কেন, আমি তো বললামই তোমাকে আমি একটা স্টোরি শোনাবো।
স্টোরি তো ঘরে বসেও শোনা যায়, আমি চেঞ্জ করে ফেললাম, তুমি তোমার ড্রাইভারের জন্য অপেক্ষা করতে থাকো।
আর একটু অপেক্ষা করো, বলছি তো চলে আসবে।
হুম, আর আসলে তাকে তুমি কোলে নিয়ে বসে থেকো, যত সব আজাইরা কাজ কারবার।
শিরোপা বেশ বিরক্ত হয়ে তার রুমে বসে রইল। ঘড়িতে তখন 11:30 বাজে, তখন সে তার পরনের শাড়িটা বদলে ফেলল। হাসানেরও খুব রাগ হল, কথা দিয়ে কথার বরখেলাপ করাটা তার কাছে অসহ্য লাগে। শুধু বড় কোনো বিষয় না, এরকম ছোট ছোট বিষয়ে কেউ যদি এমন করে তাহলেও সে বিরক্ত হয়ে যায়। ড্রাইভার আজারকে সে পছন্দ করে, কিন্তু পছন্দের মানে এই নয় যে একজন ড্রাইভারের জন্য সে এতক্ষণ অপেক্ষা করবে। ঠিক যখন সে দ্বিতীয় সিদ্ধান্ত নিল যে কাল অফিসে গিয়ে ড্রাইভার আজারকে একটু হলেও ভ্রমণ দেবে, ঠিক তখনই হাসানের ছোট এই বাংলো বাড়িতে হাজির হলো হাসানের ড্রাইভার আজার।
স্যার সরি।
কটা বাজে বলুন তো?
স্যার 12টা।
সকাল 12টা না রাত 12টা? এমন ভাবে বলছেন যেন সকাল 12টা। আপনার আসার কথা কখন ছিল? আপনার যদি আসতে কোনো সমস্যা থাকতো আপনি আমাকে আগেই বলে দিতে পারতেন, তাহলে আমি নিজেই আপনাকে এত কষ্ট করে আসতে বলতাম না।
কষ্ট না স্যার, আমি যে জায়গাটায় যাব আর যে গল্পটা বলবো সেটা যেখানে ঘটেছে সেখানে যেতে 3 ঘন্টা লাগবে।
তাহলে আরো আগে আসা উচিত ছিল আপনার।
না স্যার, ঘটনা যখন ঘটেছিল তখন ঘড়িতে 3টা, আর আমি আজ আপনাকে যখন গল্পটা বলবো তখনও ঘড়িতে 3টা বাজবে, কারণ আমরা ঠিক 3টায় ওখানে পৌঁছাবো।
ওফো, তা আমাকে বললেই পারতেন আপনার এই প্ল্যানের কথা। আচ্ছা একটু বসুন, আমি শিরোপাকে বলছি রেডি হতে।
ঠিক আছে স্যার।
শিরোপা হাসানের এইসব উদ্ভট কর্মকাণ্ডের জন্য সত্যিই বিরক্ত, শুধু বিরক্ত না বেশ ভালোই বিরক্ত। কথা নাই বার্তা নাই, এখন আবার বসে তৈরি হতে, এটা কোনো কথা হলো? হাসান তো যে কেন এমন আল্লাহ মালুম, সব সময় উদ্ভট জিনিস নিয়ে লাফালাফি। যেমন ভাবে আগ্রহ দেখাচ্ছে মনে হচ্ছে এই রাত 12টার সময় সে দিল্লির তাজমহল দেখিয়ে আনবে, আর সেটা হলেও ভালো হতো, শেষমেশ দেখা যাবে কোনো কিছুই না। বিরক্ত হলেও শেষ পর্যন্ত আবার তৈরি হলো শিরোপা। তবে তার আগে হাসানের সাথে ছোটখাটো একটা ঝগড়া হয়ে গেল শিরোপা। তাছাড়া ঝগড়া হবেই বা না কেন, এই বয়সে এরকম ফাজলামির আসলে কোনো মানে হয় না।
আমার সাথে নেক্সট টাইম এরকম ফাজলামি করলে কিন্তু খবরই আছে তোমার।
আরে আজব, আমি তোমার সাথে কখন ফাজলামি করলাম? ড্রাইভারটা দেরি করলে আমার কি দোষ?
যে ড্রাইভার দেরি করবে তাকে আসতে বলবার দরকার কি ছিল তোমার?
আরে আজকে
This track was downloaded from FusionBD.com.
আয়োজনের মূল হোতাই তো ওই ড্রাইভার, ওকে ছাড়া অন্য কাউকে কিভাবে আসতে বলবো বলো?
মানে কি?
মানে তোমার না বুঝলেও চলবে।
তুমি কিন্তু আবার আমার মেজাজ খারাপ করে দিচ্ছ।
মেজাজ খুব খারাপ হলে পানি খাও, যাও পানি খেলে মেজাজ ঠান্ডা হবে।
দেখো হাসান, সবসময় সবকিছু নিয়ে মজা করা কিন্তু আমার একদম ভালো লাগে না।
আমি সিরিয়াস শিরোপা, মজা করছি না। তুমি পানি খাও, তারপর চলে আসো।
তুমি পানি খেতে থাকো। সত্যি মাঝে মাঝে অবাক লাগে তোমার মতো কাণ্ড জ্ঞানহীন একটা মানুষকে কিভাবে একটা জেনারেল হেড অফ প্রোগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে।
সেটা বুঝে তোমার কাজ নাই। এখন চলো, ড্রাইভার রেডি।
রেডি তো আমি কি করব?
রওনা করো, তারপর নিজেই বুঝবে।
আচ্ছা ঠিক আছে, চলো।
বন্ধুরা, আজকে যে কাহিনী আমরা শুনছি, আমরা শুরুতেই দেখেছি হাসান এবং শিরোপা এক দম্পতির কাহিনী। হাসান এবং শিরোপা খুব হাসি খুশি, খুবই সুখী এক দম্পতি। এবং আমরা শুরুতেই দেখেছি হাসানের ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং, অসাধারণ তার সেন্স অফ হিউমার, ভীষণ উইটি। কারণ আমরা শুরুতে দেখেছি শিরোপার সঙ্গে তার যেভাবে আলাপ হয়েছিল, ওই রকম একটি মুহূর্তে তো ভাঙচুর হচ্ছে, হরতাল জ্বালানো পোড়ানো হচ্ছে, সেইখানে সে শিরোপার সঙ্গে তার প্রথম আলাপ, এবং সেখানে সে যেরকম নির্লিপ্ত ভাবে শিরোপার সঙ্গে কথা বলছিল, ঠাট্টা করছিল, সেখান থেকে বোঝা গেছে যে সে তার চরিত্রটি কেমন। এবং সে একজন ফটোগ্রাফার, নট অনলি ফটোগ্রাফার, অনেক বড় একজন সিনেমাটোগ্রাফার। পরের দিকে দেখা গেল যে তার শিরোপার সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পর তার ভাগ্য খুলে গেল, তার আরো প্রচুর সে পুরস্কার পেয়েছে ফটোগ্রাফিতে, এবং সিনেমাটোগ্রাফি করার ফলে সব মিলিয়ে তার ক্যারিয়ার খুবই জমজমাট, এবং প্রচুর অর্থ সে আর্ন করেছে, যার ফলে যে তারা বিয়ের পর একটা ফ্ল্যাটে থাকতো, সেখান থেকে চলে গেছে বড় একটি বাংলো কিনে। আর সেখানে যাওয়ার পর 5 বছর হয়ে গেছে বিয়ে, তারা নিঃসন্তান, এখন পর্যন্ত তাদের বাচ্চা কাছে কিছু হয়নি। আর সে খুবই ইন্টারেস্টিং, প্রতিদিনই সে কোনো না কোনো ভাবে তার স্ত্রীকে ঠাট্টা করে, নাজেহাল করে, অনেক অদ্ভুত অদ্ভুত গল্প বলে, নানা রকম কাণ্ড কারখানা করে। তাছাড়া তার একটা বিশেষ গুণ রয়েছে, সে অসম্ভব বন্ধু অচল এবং অত্যন্ত ভালো একজন মানুষ। কারণ সে বর্তমানে একটি টিভি চ্যানেলে, আমরা শুনলাম যেটা, হেড অফ প্রোগ্রাম, এবং সেখানে তার যত স্টাফ আছে সবার সঙ্গেই তার খুব ভালো সম্পর্ক, সবার সঙ্গে সে প্রচুর কথা বলে দেখালো। এবং আমরা আরেকটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে আজহার, তাদের টিভি চ্যানেলের একজন ড্রাইভার, যাকে যেখানে খুব কম কথা বলে, আমরা যেটা শুনেছি কম কথা বলে, কিন্তু আজহারের সঙ্গে হাসানের খুব ভালো সম্পর্ক। হাসান তার সঙ্গে দেখা হলে অনেক তার কুশল বিনিময়কে অনেক কথাবার্তা জিজ্ঞেস করে। এবং হাসান এতদিন বিয়ে হয়ে যাবার পর শিরোপা, যেটা হয় হাসান ব্যস্ততার কারণে শিরোপাকে সময় দিতে পারে না, এবং সে কারণে শিরোপার বেশ দুঃখ, এবং হাসানকে সে নানা রকম ভাবে, আমরা দেখছিলাম, বলছিল যে সে এত ব্যস্ত, সে VIP মানুষ, হেন তেন নানা কিছু। তো এর ফাঁকে হাসান একটু প্ল্যান করে ফেলে, এবং সে তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে ভালোবাসে, এবং খুবই সে অ্যাডভেঞ্চারাস। তার ড্রাইভার আজহারকে হঠাৎ সে একদিন ডাক দিল, এবং তার বউ যখন তাকে অভিযোগ করছে, তারপরে সে ডাক দিয়ে বললো যে একদিন সে আজহারের কাছে একটি গল্প শুনেছিল, একটি ভূতের গল্প শুনেছিল, এবং সে ড্রাইভারের অন্য জায়গায় হয়তো সে তখন চাকরি করতো বা কিছু একটা ছিল, সেখান থেকে আসবার সময় তার একটা অভিজ্ঞতা হয়েছিল, সেই গল্পটি সে হাসানকে বলেছিল, এবং হাসান সেই গল্পটি শুনতে চায়। নট অনলি দ্যাট, যে জায়গাতে, গাজীপুরে যে জায়গাতে ঘটনাটা ঘটেছিল, সেখানে তার স্ত্রীকে নিয়ে সেই গল্পটা শুনতে চায়। এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যখন আজহার আসতে দেরি করে, একটা তারিখ ঠিক করে ফেলে হাসান যে তার স্ত্রীকে নিয়ে সে সেই গল্পটি শুনবে, কিন্তু দেখা যায় যে খুব দেরি করে আসে, খুব দেরি করে আসার পর আসছে না, আজহার অপেক্ষা করছে, অপেক্ষা আসছে না। এবং দেখা গেল 10টা বেজে গেছে, শিরোপা রাগ করে কাপড় চোপড় চেঞ্জ করে ফেলেছে, সে আর যেতে চাইছে না। 12টার দিকে আসলে, এবং আজহার বললো যে সে 12টার দিকে আসার কারণটি বললো যে যেখানে যাবে সেখানে যেতে 3 ঘন্টা লাগে, এবং সেই ঘটনাটা যেখানে ঘটেছিল আগে সেটা ঠিক 3টায় ঘটেছিল। এটা শুনে হাসান খুব খুশি হয়ে গেল, এবং সে তার স্ত্রী শিরোপাকে বোঝাতে লাগলো যে এই এই ঘটনা, দেরি হয়েছে তো কি, চলো আমরা, এবং অ্যাজ ইট ইজ সে যেরকম ঠাট্টা ফাজলামি করে সেরকম করতে করতে বিষয়টাকে খুব হালকা করে ফেললো এবং তারা সেখানে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, কি হবে আসলে, কি তিনটার সময় কেন যাচ্ছে, ওই সময় গল্প শুনতে কেমন লাগবে সেটা আমরাও একটু শুনি পরের পর্বে। সঙ্গেই থাকবেন, আমাকে লিখবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বার। শুনছেন কুয়াশা এপিসোড রেডিও এফএম 89.2, সাথে আছি শর্মিন। হাসানের অফিসে ড্রাইভার আজহার এমনিতেই কথা কম বলে, গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করে আরো বেশি চুপ হয়ে গেল। তাকে দেখে মনেই হচ্ছে না তার মুখ দিয়ে আজ কোনো কথা বের হবে। তার এই আচরণ একদমই ভালো লাগতো না হাসানের কাছে। তার বেশ খানিকক্ষণ সময়ের পর হাসান নিজেই বলে উঠল,
কি ব্যাপার আজহার ভাই, চুপ কেন, কি বলতে হবে ভুলে গেছেন?
না স্যার, কিন্তু ম্যাডাম মনে হচ্ছে আমার উপর অনেক রাগ, তাই মনে হয় আজ গল্প বলাই ঠিক হবে না।
আরে ধুর, ও আপনার উপর রাগ হবে কেন, কি বলো শিরোপা?
আমি রাগ হতে যাব কেন?
এই যে ম্যাডাম, আমি আসতে দেরি করলাম তাই বলছি।
না, এরকম ভাববার কোনো কারণ নেই।
আরে ভাই আপনি শুরু করেন, রাতের বেলা ভূতের গল্প শুনতে শুনতে লং ড্রাইভ কেমন হবে শিরোপা?
প্রথমত তুমি আমার মুডই অফ করে দিয়েছিলে, এখন অবশ্য বেশ ভালো লাগছে, গল্প শোনাও বেশ মজা পাবো মনে হচ্ছে।
মজা না মজা না, দেখো কি এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, ভয়ে অস্থির হয়ে যাবে। রাস্তা ঠিক মতো মনে আছে না আজহার ভাই?
জি স্যার মনে আছে।
তাহলে শুরু করুন, আর দেরি কিসের?
ঠিক আছে স্যার, শুরু করলাম তাহলে। একবার শুরু করলে কিন্তু স্যার আর থামবো না, পুরো গল্প শুনতে হবে।
থামার দরকার নেই, আমাদের মনে কৌতূহলী হাজার প্রশ্ন জাগলেও আপনাকে গল্পের মাঝে কিছুই জিজ্ঞেস করবো না।
ঠিক আছে স্যার।
মুখে শুরু করলাম বললেও আজার আরো কিছুক্ষণ চুপচাপ গাড়ি চালিয়ে তারপর তার গল্প শুরু করল। আসলে এই ঘটনা থেকে গল্প বললে সামান্য ভুল হয়ে যাবে, কারণ এখন যে ঘটনাটা হাসানের ড্রাইভার বলবে সেটা নিছক কোনো ভূতের গল্প না, এটা আজহারের জীবনে ঘটে যাওয়া একটি অতি প্রাকৃত ঘটনা, যার সাক্ষী আজহার নিজেই। ঘটনা ঘটেছিল আজ থেকে 16 বছর আগে, যখন আজহার একদমই তরুণ, মাত্র ড্রাইভিং শিখছে তখন, কিন্তু কোথাও তেমন সুবিধা করতে পারছে না। এদিকে চাকরির খুবই দরকার থাকায় যার কাছেই সম্ভব তার কাছেই চাকরি চাচ্ছে। এমন সময় এক বৃদ্ধ লোক তার পাশে এসে দাঁড়ালো। শ্রোতাদের সুবিধার্থে আমরা এখন হাসানের ড্রাইভার আজহারের সেই সময়কার ঘটনায় ফিরে যাব, একটি গল্পের মধ্য দিয়ে অন্য গল্প, কিংবা গল্প থেকে গল্পের গভীরে।
আমার কাছে চাকরি চাও, আমি চাকরি দিব কেমনে?
আপনি চাইলে পারবেন চাচা।
না রে বাবা, এটা তোমার ভুল ধারণা, আমার কি আর অফিস আদালত আছে যে চাইলেই চাকরি দিতে পারবো?
অফিস আদালত থাকলে চাচা আপনার কাছে সাহায্য চাইতাম না, অফিস আদালতে কাজ করবার যোগ্যতা আমার নাই, আমি গাড়ি চালাইতে পারি, আপনি বললে আপনার গাড়ি আমি চালাবো।
বাবা আমার গাড়ি তো সাধারণ গাড়ি না, আমার এত বয়স হয়ে গেছে তবুও নিজে গাড়ি চালাই, কেন চালাই জানো? কারণ লাশের গাড়ি সবাই চালাইতে পারে না।
আমি পারবো চাচা, লাশ কেন, এর চেয়ে অন্য কোনো ভয়ঙ্কর গাড়িও যদি চালাইতে হয় আমি সেটাও পারবো।
বয়স কম তো তাই সবকিছুই সহজ মনে হয়, আসলে কিন্তু বাবা অত সহজ না, লাশের গাড়ি যারা চালায় তারাই কেবল কিছু জিনিস জানে। যাই হোক, তোমার আগ্রহ দেখে আমার পছন্দ হয়েছে, দেখি কি করা যায়, কাল দুপুরে একবার দেখা কইল, খ্যাপের কাজ, কখন কাজ পাই আর কখন পাই না তার নাই কোনো ঠিক,
ঠিক আছে চাচা, আমি কালই এসে আপনার সাথে আবার দেখা করব। তবে আমি কিন্তু গাড়ি চালাবো চাচা, এটা শুধু মাথায় রেখেছেন।
তুমি যদি চালাতে পারো আমার কোনো সমস্যা নাই, তবে যা বলবা চিন্তা ভাবনা কইরা বলবা।
আমি চিন্তা করেই বলছি চাচা, আমি আসলেই গাড়ি চালাইতে চাই।
পরের দিন দুপুর ঠিক দুটা বাজতেই আজাদ চলে আসলো সেই বৃদ্ধ চাচার সাথে দেখা করবার জন্য। আজাদ নিশ্চিত না যে সত্যি তাকে কোনো কাজ দেয়া হবে কিনা। আজাদের তরফ থেকে তেমন কোনো সমস্যাই সে দেখতে পাচ্ছে না, আর লাশের গাড়ি চালাতেও তার তেমন কোনো আপত্তি নেই। ভূত প্রেত নিয়ে সে জীবনেও মাথা ঘামায়নি, আগামীতেও কখনো ঘামাবে না। তবে ঠিক সময় মতো আজাদকে আসতে দেখে বৃদ্ধ বেশ ভালোই খুশি হল, আর হাসি মুখেই বলল,
তুমি তো বাবা অনেক সৌভাগ্যবান, আজকে আসতে বলেছি আর আজ কি খা পেয়ে গেছি। শোনো, এক মেয়ে ফাঁসি দিয়েছে, সেই লাশ তার গ্রামের বাড়ি পৌঁছে দিতে হবে।
চাচা, একজন ফাঁসি দিয়েছেন আর আপনি সেই খবর হেসে বলছেন?
পেটের দায় হাসি রে বাবা, তুমি যখন এই লাইনে চলে আসবা তখন তোমার মানুষের মরণের খবরে হাসি চলে আসবে। এখন কথা সেটা না, কথা হলো তুমি পারবে লাশ নিয়ে যেতে? মাগরিবের পর লাশ নিয়ে রওনা হতে হবে।
অবশ্যই পারব।
দেখো বাবা, আমি তোমার গাড়ি চালানো আগে দেখি নাই, তাই আমিও তোমার সাথেই যাব। যদি ভালোভাবে সব শেষ করতে পারো তাহলে তুমি আমার এখানে কাজ করলে আমার কোনো সমস্যা নেই। আমি কোনোদিন কাউকে ঠকাইনি আর আগামীতেও ঠকাবো না, তাই টাকা পয়সা নিয়ে চিন্তা করো না।
ঠিক আছে চাচা, আমি তাহলে মাগরিবের আগেই চলে আসব। লাশ যাবে কই?
বহুদূর যাবে, পঞ্চগড়ের এক গ্রামে, লম্বা রাস্তা, বাসায় বইলা চইলাইস। হ্যাঁ
ঠিক আছে চাচা, আমি বাসায় বলেই আসব। আপনার কাছে অনেক কৃতজ্ঞতা রইল চাচা, আমার আসলেই একটা কাজ খুবই দরকার ছিল।
দূর বোকা, রাখো তো তোমার কৃতজ্ঞতা ফৃতজ্ঞতা। বাংলা সিনেমার ডায়ালগ আমার সামনে দিবা না, এই ডায়ালগ শুধু সাবানা ববিতা গোলাই গেল, সময় মতো চইলা আইসো বাবা।
আচ্ছা চাচা ঠিক আছে।
মাগরিবের পর লাশ দিয়ে রওনা হলো আজাদ, প্রথম বারের মতো লাশের গাড়ি চালাচ্ছে সে। তার পাশেই বসে আছে সেই বৃদ্ধ চাচা, যার নাম রহমত আলী। উনি ইচ্ছে করেই যাচ্ছেন, আজারের ওপর একা ভরসা করতে পাচ্ছেন না, আর তাছাড়া পারবেনই বা কিভাবে? লাশের গাড়ি আর এমনি গাড়ি চালানো তার এক কথা না, যদিও বাইরের মানুষ এইসব বিষয় তেমন জানে না, কিন্তু তিনি তার জীবনে এই লাশের গাড়ি চালাতে গিয়ে কম কিছু তো আর দেখলেন না। তবে আজকের লাশের সাথে তেমন কোনো আত্মীয় স্বজন নেই, এমনিতেই আত্মহত্যা করা লাশ, তার উপর আবার লোকজনও কম, তার কাছে ব্যাপারটা তেমন ভালো ঠেকল না। আত্মহত্যা করা লাশগুলোতে এমনিতেই একটা সমস্যা থাকে, দেখা যাক আজকে কোনো সমস্যা হয় নাকি, নাকি কোনো রকম সমস্যা ছাড়াই সেই লাশ গ্রামে গিয়ে দাফন দিতে পারে। গাড়ি দ্রুত বেগে চালাতে শুরু করল আজাদ, ঠিক পেছনে লাশ এবং তার আত্মীয় একজন পুরুষ এবং একজন মহিলা বসে আছে। মহিলা গলা মিটু করে কেঁদেই চলেছে।
যা হবার তা হয়ে গেছে, কপালে যা লেখা ছিল তাই হয়েছে। আমাদের আমাদের এখানে কারোর কোনো হাত নেই।
এত অল্প বয়সে কেন ছেড়ে গেল আমাদের?
কেন ছেড়ে গেল তা তুমি ভালো করেই জানো, এখন এসব বলে কি
লাভ? না এখন কাঁদলেই বা কি হইব, ধোয়া দুরুদ পড়েন, লাশের পাশে বৈশা সবসময় ধোয়া দুরুদ পড়তে হয়।
আমিও কি ধোয়া দুরুদ পড়বো? তো কোনো দোয়া দুরুদ পারি না।
না 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 না, তোমার দোয়া দুরুদ বরং লাগবো না, আর আমি তো পড়তাছি।
চাচা, গাড়ি কি ডাইনের রাস্তা দিয়ে যাব? ওখানে তো একদম সোজা গেলে মনে হয় না কোনো বড় রাস্তা আছে।
বাবা গো, আমি তো এই রাস্তায় আসিনি আগে। ইসলামের ভাইরে দিকেই দাঁড়াও। ও ভাই, আপনার গো রাস্তা কোনটা?
এটাই, আপনি এই রাস্তা ধরে সোজা গেলেই পরে গিয়ে আমাদের ওই দিকে পৌঁছতে পারবেন।
তাইলে তো ভালোই হইল, কিন্তু ওই রাস্তা ধরে সামনে গেলে তো কোনো খাওয়ানোর দোকান পাবো বলে মনে হয় না। রাতে তো কিছু খাইতে হইব নাকি? আমার আবার ডায়াবেটিসটা অনেক বেশি রে বাবা, কিছু না খাইলে একেবারে ঝামেলা। পিছনের ভাই বোন তো কান্তাছে, তাদের কিছু খাওন দরকার মনে হয়। এই ভাই, আপনারা কিছু খাইবেন? আমরা সামনে 10 মিনিটের জন্য গাড়িটা থামাইতে চাই। যদি কিছু খাওন টাউন পাই তাইলে আপনার ঘরে একটু লাশটা পাহারা দিতে হইব। আমরা খাই আসলে তারপরে আপনারা যাইয়েন।
আমরা কিছু খাবো না ভাই, আমাদের খাওয়ার কোন অবস্থাতে আমরা নাই, আপনারা খেয়ে নেন।
চাচা, সামনে একটা ভাতের হোটেল তো দেখা যাচ্ছে, থামাবো নাকি?
ভাতিজা, থামা দেহি, ভাত পাওয়া গেলে তো ভালোই হয়। মনে হয় না ভাত পাওন যাইব। তবু খোঁজ নিতে দোষ কি, বুঝলে? রুটি গলা খাইলো মনে।
আচ্ছা চাচা, ঠিক আছে।
ভাতের হোটেলে সৌভাগ্যবশত ভাত ডাল সবই পাওয়া গেল। আজারের এখন পর্যন্ত তেমন কোনো কিছুই মনে হচ্ছে না, মরলে পর সব জিনিসই এক। সে যে একটা লাশের গাড়ি চালিয়ে এসেছে এটা তার মনেই হয়নি। তবে মহিলা যতক্ষণ পর্যন্ত গুনগুন করে কাঁদছিল ততক্ষণ মনে হয়েছে না কিছু একটা হয়েছে। কিন্তু ওই মহিলা কান্না থামার পর সাধারণ কোনো গাড়ি আর লাশের গাড়ির মধ্যে তেমন কোনো পার্থক্যই মনে হয়নি তার কাছে। ভাত খেতে খেতে আজারের দিকে তাকালো রহমতালি, একটু মুচকি হাসল। সত্যি প্রফেশনাল ব্যাপারটি বড়ই অদ্ভুত, নয়তো কোনো সাধারণ মানুষ লাশ নিয়ে যাওয়ার সময় হাসি তো দূরের কথা, খাবারের কথাও হয়তো কল্পনা করত না।
কেমন লাগছে ভাতিজা? ভয় ভয় লাগলে কিন্তু বইল
না চাচা। ভয় কিসের, আমার এরকম ভয় ডর কিছু নাই।
ভালো, এটা খুবই ভালো, পুরুষ পোলাদের ভয় পাইতে নাই। তবে লাশের গাড়ি, ভয় ডর না থাকলেও কিছু জিনিস মাইনা চলতে হয়, বুঝছো না? লাশ কখনো একা একা রাখবা না, লাশ একা রাখলেই শয়তানের নজর পড়ে, বুঝছো?
হ্যাঁ স্যার, আপনার কথাতেই বুঝতে পারছি।
আসিল লাশ হলে তো কোনো কথাই নাই রে বাবা, এগুলা জিনিস সবসময় মাথায় রাখবা, বুঝছো?
হ্যাঁ চাচা, এইগুলা সব কিছুই আমার মাথায় থাকবে। চাচা দেখেন, ওনারা দেখি গাড়ি থেকে নাইমা হোটেলের দিকে আসতেছে, দেখেন দেখেন।
সর্বনাশ, লাশ একা রাইকা কেউ নামে? তাদের কি বললাম তাইলে?
আরে আপনি ভাত খাওয়া ছেড়ে উঠতেছেন কেন চাচা?
রাখো তোমার ভাত খাওয়া, ওনারা নাম হলো কেন দেখতেছে?
তাইলে আমিও কি উঠুন?
না বাবা, তুমি খাও, ওই সইতে এখনো অনেক সময় লাগবো। আমি দেখি ওনার গো সমস্যা কি। আপনারা গাড়ি থেকে নামছেন কেন?
আমার স্ত্রীর ক্ষুধা লাগছে।
আজিব মানুষ আপনারা, ওই সময় না জিগাইলাম কিছু খাইবেন দাইবেন নাকি? খাইলে খাইলাম। বললেন কিছু খাওয়ার অবস্থায় নাই, কিছু খাইলে আমারে বলতে আমি লাশ পাহারা দিতাম। লাশের গাড়ি পুরা খালি রেখা কেউ এইসব করে?
সমস্যা নাই, গাড়ি তো দেখাই যাচ্ছে, আপনার গাড়ি চুরি হবে না।
লাশের গাড়ি সম্পর্কে তো জানেন টানেন না, জানলে এই কথা বলতেন না আপনি। যান খায়া নেন, গাড়ি নিয়ে আমার তেমন চিন্তা নাই, আমার চিন্তা লাশ। আমি লাশ পাহারা দিতে গাড়িতে যেতেছি, আপনারা খায়া আছেন।
আচ্ছা ঠিক আছে।
দাওয়া শেষ করে আবার গাড়ি চলতে শুরু করলো, একদম সোজা রাস্তা। আজারের ইচ্ছে করছে এক টানে চলে যেতে, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও গাড়ি স্পিডে চালাতে পারছে না, কারণ সামনে তেমন কিছুই দেখা যাচ্ছে না। গাড়ির লাইটও কেন জানি ঝাপসা, তাই দ্রুত যাওয়ার চিন্তা করাতেই বোকামি। এদিকে রহমতলের হাতে একটা তসবি, তিনি এক মনে তসবি পড়ছেন। তবে একটা ব্যাপার আজারের খুবই খটকা লাগছে, তারা যে রাস্তাটি দিয়ে যাচ্ছে সেখানে অন্য কোনো গাড়ি সে দেখতে পায়নি। রাস্তার দুপাশে প্রচুর গাছপালা, লাশ নিয়ে যাওয়া পুরুষ মহিলা দুজনেই মনে হচ্ছে পেছনে ঘুমোচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে গাড়ি তোলবার পর দুজনেই তেমন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে। তবে হঠাৎ করে
মনে হয় টায়ার পাংচার হয়েছে।
দাঁড়াও, গাড়ি ব্রেক করো।
ঠিক আছে চাচা, আমি কি নামবো?
না রে বাবা, তোমার নাম অনেক দরকার নাই, টর্চটা দাও আমার কাছে, আমি একটু দেখি টায়ারে আবার কিছু হইল টইল নাকি।
দেখেন দেখেন।
ঠিক আছে চাচা, তবে আমার মনে হয় না টায়ারে কিছু হয়েছে।
চেক করা ভালো রে বাবা, রাত বিরাতের ব্যাপার, অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সাবধান থাকা ভালো।
হ্যাঁ চাচা, তাও ঠিক কথা বলেছেন।
সামনে দুই চাকা তো ঠিক হয়ে আছে, আবার তোমার কথাই তো ঠিক মনে হচ্ছে।
ঠিক থাকলে চলে আসেন চাচা।
আরে দাঁড়াও, পিছনের চাকা দেখানি। পিছনের চাকাও তো ঠিক আছে
চাচা, গাড়িটি তাইলে স্টার্ট দিব।
করো।
এত জোরে বোমা ফাটার মতো শব্দ হওয়ার পরেও যে চাকা পাংচার হয়নি সেটাই সৌভাগ্যের বিষয়, নয়তো এরকম গভীর যাতে লাশ নিয়ে বিপদে পড়তে হতো। পুরো নির্জন রাস্তা, বিপদ হলে কেউ সাহায্য করতেও আসবে না। আজার আবার গাড়ি চালাচ্ছে, গাড়ির স্পিড এখনো খুব একটা বেশি নয়। রাস্তার অন্ধকার যেন রাতের সাথে সাথে বেড়েই চলেছে। ঘড়িতে সময় রাত তিনটা, রহমতালি একটু ঘুম ঘুম পাচ্ছে, তবে তিনি ঘুমাবেন এরকম মনে হচ্ছে না। লাশ নিয়ে যাওয়া আসার সময় তার চিন্তায় মাথা অস্থির হয়ে থাকে। মানুষ বেঁচে থাকলে যেমন বিপদ, ঠিক তেমনি মরে গেলেও বিপদ। সত্যি বড় আজীব এই দুনিয়া, গাড়ি যেভাবে চলছে তাতে মনে হচ্ছে পৌঁছতে পৌঁছতে সকাল তো হবেই, কিন্তু এই রাতে কোনো বিপদ না হলেই হয়। তার অভিজ্ঞতা এই পর্যন্ত আত্মহত্যার লাশ নিয়ে যে কয়বার তিনি ঝামেলায় পড়েছেন সেগুলোর কথা চিন্তা করলে এখনো তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। পেছনের পুরুষ মহিলা দুজনেই এখন জেগে আছে, এটা খুবই ভালো লক্ষণ। লাশ নিয়ে যাওয়ার সময় ঘুমিয়ে থাকলে মর্দানাকে রাগ করে এমন কথার প্রচলন আছে, তবে হঠাৎ করেই কি যেন হলো।
কি হয়েছে আবার?
কিছুই তো বুঝতে পারছি না,
গাড়ি থামা তো দেখে ভাবছি।
এটা কেমন হলো? আমি একটু আগে তো রেখেছি ছিল
গেল।
আইন অদ্ভুত জায়গায় আছি আমরা। আমরা দেখলাম হাসান এবং শিরোপা আজহারকে নিয়ে সেই জায়গায় যাচ্ছে ড্রাইভার আজহারকে, এবং ড্রাইভার আজহার তার গর্ব শুরু করে দিয়েছে যে সে যখন প্রথম চাকরি শুরু করে সেই সময় একটি লাশের গাড়ি তাকে চালাতে হয়েছিল এবং একটি আত্মহত্যা করা মেয়ের লাশ নিয়ে তার দেশের বাড়ি যাচ্ছিল, সঙ্গে তার বাবা মা ছিল। এবং অদ্ভুত রকমের ঘটনা, আমার ভীষণ ভয় করছে। যারা শুনছে এই মুহূর্তে আমাকে লিখে পাঠিয়েছে, অনেকেই ভয়, একেবারে অজ্ঞান হবার মতন অবস্থা। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে সেই লাশটা হঠাৎ করে আমরা দেখলাম যে সেই গাড়িতে লাশটা নেই। লাশটা কোথায় গেল, কি হলো, আমরা সব জানবো রাত একটার বিরতির পর। সঙ্গেই থাকবেন আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 221 নাম্বারে।
কি হয়েছে?
লাশটা তো নাই, লাশ নাই।
কি বলেন এইসব বাজান? আপনারা পিছনে বসে আছেন, লাশ কই যাইব?
কিছু তো বুঝতে পারছি না, লাশ কোথায় গেল? লাশ গায়েব হয়ে গেল?
লাশ গায়েব হয় নাকি? আপনারা পিছনে বসে আছেন, আপনারা কিছু বুঝলেন না?
দাদা, ঘটনা কেমন জানি মনে হচ্ছে, যখন জোরে শব্দ হয়েছে তখনই কি লাশের কিছু হয়েছে, মানে তখনই কি লাশ পড়ে গিয়েছে?
এটা কি ঠেলা গাড়ি নাকি? লাশ পড়ে যাবে মাইক্রো রসের ভিতর থেকে, লাশ পড়ে যায় কিভাবে?
আরে আপনি চুপ থাকেন তো, পিছনে বসে আছেন, কখন কি হলো কিছুই বুঝতে পারলেন না?
আজহার বাবা, গাড়ি পিছনে নাও দেহীন, যে অন্ধকার কিছুই তো দেখতেছি না, গাড়ি ঘুরাতে পারবা? যে জায়গায় আওয়াজ হয়েছিল ওখানে যাব?
পারবো চাচা, কেন পারবো না?
তাহলে এখনই ঘুরাও, আল্লাহর ডাকতে থাকো, শাস্তি লাশ নিয়ে বিপদ ভালো না, ভালোই ঝামেলা হবে মনে হচ্ছে।
চাচা টর্চ মেরে দেখবেন একবার।
দেখেন দেখেন, এক্ষুনি দেখেন, ফাজিল ড্রাইভার টর্চ মেরে দেখবে নাকি? আমার মেয়ের লাশ
আপনাদের কান্নাকাটিতে তো সে আর ফিরে আসতেছে না।
দাদা দূরে ওইটা সাদা কি দেখা যায়?
রাস্তায় পড়ে আছে লাশ, ওই তো মনে হচ্ছে রে বাবা, সাদা ওটা তো কাপড়ের কাপড়ই মনে হচ্ছে। যাও দেখি, আরো সামনে যাও, কিন্তু গাড়ি থেকে আগে নাই মনে
দাদা। ঝামেলা মনে হচ্ছে তো, গাড়ি যত সামনে যাচ্ছে ওটা মনে হচ্ছে আরো দূরে চলে যাচ্ছে।
শুনো সবাই, যা কিছুই হোক আগে গাড়ি থেকে নামবা না, আর তুমি কি ভয় পাচ্ছো নাকি?
না চাচা ভয় পাচ্ছি না, কিন্তু ঘটনা কি সেটাও বুঝতে পারতেছি না।
আমার মেয়ে লাশ পড়ে আছে, এই যে আমার মেয়ে লাশ পড়ে আছে, থামাও এখনই, থামাও গাড়ি।
শয়তান অনেক রকমের খেলা টেলা করে।
Give me, give me, give me.
গাড়ি সাইকেল কেউ নাই মানা কিন্তু পয়সা দি বারবার আল্লাহ আল্লাহ করেন সবাই আল্লাহ আল্লাহ কর বাবা
দাদা কাপড় পরে লাশটি হাসছে কি হচ্ছে এইসব দাদা একটু কি হচ্ছে
আল্লাহ আল্লাহ কর আধার আল্লাহ আল্লাহ কর
দাদা দাদা গাড়ি নিয়ে কি টান দিব
এরকম ঘুট ঘুটে অন্ধকারে টান দিবি মাথা পরে দেখা যাবে সবাই মরব ওই মহিলা কি অজ্ঞান হয়ে গেছে রে বাবা গাড়ির পিছন থেকে দেখি কোনো সারা সাধ্য আসতেছে না হায় হায় রে
আচ্ছা আর ওই লোকটি স্তব্ধ হয়ে গেছে
গাড়ি থেকে কেউ নামবা না
সামনে আয় বলে দিচ্ছি খুব খারাপ হবে খুব খারাপ হবে হাসি মরা দেখছি না আয় সামনে আয়
কাপড়
মতো মনে
হচ্ছে কি উল্টায়া ফেলবে নাকি
এখন একটা পঁচিশ আছে আমি অক্ষয়া পয়সা থাকি খাদা ধরে মনে হয় না এরকম সব ঝামেলা হবে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করি
এটা কি ভালো হবে রে বাবা আটটা কাম দেখে আওয়াজ পাইতাম তো
কি করছিলাম
আজ আমি সব পাইতাছ
বিপদ কাটতে আর বেশি দেরি নাই
আমার তাই মনে হইতাছে
সকাল হবার পর লাশ আবার গাড়িতে নেওয়া হলো লাশ গাড়ির পাশেই পড়েছিল তবে লাশের শরীরে যে কাফন পড়া ছিল সেটা বাজে রকম ভাবে ছিঁড়ে গেছে রাতের ঘটনা সম্পর্কে আদা যাকে বলেছে কেউ তার কথা বিশ্বাস করেনি তবে সেই লাশ অদ্ভুত একটা কারণে শেষ পর্যন্ত আর কবর দেওয়া হয়নি এটুকু বলেই আজা তার গল্প বলা বন্ধ করল হাসান এবং শিরোপা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে তার দিকে
কবর দেওয়া হয়নি কেন
সেটা আমি বলতে পারবো না ম্যাডাম কেন বলতে পারবেন না এটা কেন বলতে পারবো না সেটাও আমি বলতে পারবো না এই ঘটনা কি এই রাস্তায় ঘটেছিল হ্যাঁ ঠিক এখন যে জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রেখেছি এই জায়গাতেই
আশ্চর্য ব্যাপার এখনো তো দেখি এই জায়গাটা নির্জন
আসলে অদ্ভুত ব্যাপার একটা গাড়িও এই রাস্তায় নেই এমন নির্জন কেন রাস্তাটা কই নির্জন স্যার ওই যে দূরে একটা আপা দাঁড়িয়ে আছে রাত বাজে তিনটা এই খালি রাস্তায় এই নিয়ে দাঁড়িয়ে আছে কেন
যাই হোক তোমার ভুলেও আমার দরকার নেই
আমার তো মনে হচ্ছে মেয়েটার সাহায্য দরকার
যাই দরকার থাকুক না কেন তুমি খবরদার নামবে না
আমার মনে হয় ওই আপার গাড়ির লিফট দরকার ওনাকে জিজ্ঞেস করবো স্যার জিজ্ঞেস করো যদি একা সাহায্য চায় তাহলে গাড়িতে উঠাবো স্যার হ্যাঁ সাহায্য লাগলে তো অবশ্যই সাহায্য করবে
রাস্তায় মেয়েটিকে গাড়িতে তুলে নিল আজহার। একটু সামনে গাড়ি চালিয়ে যাওয়ার পরে হঠাৎ করে গাড়িতে ব্রেক করলো, তারপর পেছনের দিকে তাকিয়ে বলল,
স্যার আপনাদের যে গল্পটা বললাম সেই গল্পটার লাশটা কার ছিল সেটা দেখবেন না?
লাশ? লাশ দেখব কিভাবে?
কিছু দেখবো না, আপনি গাড়ি ঘুরান তো গাড়ি ঘুরান, আমাদের কিছু দেখার কোনো দরকার নেই।
টেনশন নিয়েন না ম্যাডাম, যে আপা আমাদের সাথে বসে আছে ওনার লাশই আমরা কবর দিতে নিয়ে গিয়েছিলাম।
গল্প এখানেই শেষ। আমার মনে হয় যারা শ্রোতা আছেন এই মুহূর্তে তারা বুঝতে পেরেছেন শেষটা কি হয়েছে, সেটা আর বলবার মানে অপেক্ষা নাই, অপেক্ষা রাখতে পারছি না, আমি কথা বলতে পারছি না। এই প্রথম মনে হয় আমি একটু ভয় পেয়েছি আজকে কুয়াশায়। এই সময় রাতে আমি একাই থাকি স্টুডিওতে, আশেপাশে কেউ নেই, বেশ দূরে আছে তারা সব, অফিস রুমে দু একজন আছে, সেরকম কেউ নেই বললেই চলে। আর আমার সাথে আমার বন্ধু যারা আছেন, শ্রোতা যারা আছেন, তারা প্রচন্ড ভয় পেয়েছেন আজকে। এবং আমি আমি নিজে দোয়া করছিলাম যে কখন শেষ হবে, শেষ হচ্ছিলাম বারবার তাকাচ্ছি, এক মিনিট দুই মিনিট কয়েক সেকেন্ড বাকি আছে, কখন শেষ হবে। এনিওয়ে অসম্ভব ধন্যবাদ জানাতে চাই এই আজকের কাহিনীর যিনি রচনা করেছেন এবং নাট্যরূপ দিয়েছেন মশিউর রহমান শান্তকে। এক্সেলেন্ট স্টোরি আমি বলবো, এবং অনেকেও তাই লিখেছেন। এবং ধন্যবাদ জানাতে চাই খুব চমৎকার ভাবে সব চরিত্রগুলো, অর্থাৎ অভিনয়াংশ বা নাট্যাংশ যে পরিচালনা করেছেন সে গোস্তাবিদ শাড়ি, এবং অসাধারণ সাউন্ডের জন্য আমাদের সাউন্ড এডিটর খালিদ ভাইকে। এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন। হাসানের চরিত্রে অভিনয় করেছেন অরণ্য শান্ত, শিরোপার চরিত্রে কুমকুম, আজহারের চরিত্রে মঞ্জু, রহমত আলী আর অর্থাৎ বৃদ্ধ চরিত্রে অভিনয় করেছেন খালিদ, তরুণীর চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, তরুণীর বাবার চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর, তরুণীর মার চরিত্রে অভিনয় করেছেন মিনু। সবাইকে অর্থাৎ পুরো কুয়াশা টিমকে অনেক ধন্যবাদ আজকে চমৎকার এই গল্পের বা কাহিনীর জন্য। আর এসএমএস আছে অনেক, এসএমএস গুলো একটু পড়ি। বাবলু লিখেছে কিশোরগঞ্জ থেকে, না তার আগে একটা কি আছে জানো, হ্যাঁ আবির লিখেছে বাপরে ভয় অবস্থা খারাপ, ইমন লিখেছে চিটাগঞ্জ থেকে খুব ভয়ানক অ্যান্ড নাইস স্টোরি, খুব খুব ভয় পেয়েছি। আর জুয়েল সাগর লিখেছে তোমার কি, আমি কিছু বুঝলাম না আপনি কি লিখেছেন। লামিয়া লিখেছে আপনি যান আজকের গল্পটা খুব ভালো ছিল, এখন আমি আর রিয়া প্ল্যান চেট করবো, গুড নাইট আপনি যান। ওকে, অনেক সাহস তোমাদের। কামাল লিখেছে চিটাগং থেকে আপনি স্টোরিটা খুবই ভয়ের হয়েছে, থ্যাংকস কুয়াশা টিম। হাই আপুনি, আমি তীর্থ, খুব সুন্দর স্টোরি, বাট আইল মিস ইউ অ্যান্ড কুয়াশা বিকজ অফ মাই এক্সাম, নো প্রবলেম, পরীক্ষা শেষ হলে আবার জয়েন করো আমাদের সঙ্গে। কৃষ্ণ লিখেছে গাজীপুর থেকে দুর্লভ, ইমন, সিফাত, জয়, আকিফ আমরা একসাথে শুনছি। ফারুক তামিম লিখেছে চিটাগং থেকে কেমন আছো মাই ডিয়ার সুইট আপুমনি, আজ আমার শুভ জন্মদিন, আমার জন্য দোয়া করো, কুয়াশা খুব ভয়ঙ্কর হয়েছে আজকে, ভালো থেকো, বাই। হ্যাপি বার্থডে ফারুক তামিম, অনেক ভালো থাকো, দীর্ঘায়ু হও। আর পুতুল লিখেছে টঙ্গী থেকে, হাই আপু তুমি কেমন আছো, আজ অসম স্টোরি ছিল, ও আই লাভ কুয়াশা, থ্যাংকস টু অল কুয়াশা টিম। সাব্বি লিখেছে চিটাগং থেকে, আপু আজকে গল্পটা অনেক ফাইন হয়েছে, আনলিমিটেড লাইক দিলাম। আর সোহেল রানা কেরানীগঞ্জ থেকে লিখেছে, হ্যালো শামিন আপু, হাউ আর ইউ, আজকে গল্প শুনে অনেক ভয় লাগছে, টয়লেটে যেতে পারছি না, আমার ফ্রেন্ড অন্তর রাহেন পিন্টুও তোমাকে শুনছে, অনেক ধন্যবাদ তাদেরকে। ভৌতিক রাকিব লিখেছে দ্য ফার্স্ট স্টোরি ওয়াজ ফ্যান্টাস্টিক, ওকে। তানি তাসনিয়া তাহসিন লিখেছে, আপু ভালো লেগেছে। রিমন রয় লিখেছে, আপু আমি আর শুনব। মিরপুর থেকে তুষার লিখেছে, উফ কি ভয় পাচ্ছি, ড্রাইভারের নাম কি শিরোপা, ড্রাইভারের নাম শিরোপা হবে কেন, ড্রাইভারের নাম তো আধার। The story was really awesome. When I was closing my eyes and listening to the sound of the radio, it was like watching a horror movie in the mind. Ithika, thank you so much. Etei kintu amader ichcha, karon amra to dekhate parina, shoranor madhyome jotota dekhano jay. আর এই আয়োজনটা করতে করতে অনেক পিছনে চলে যাই। আমি একটা শো করতাম আগে, ডাবল এক্সপোজার, মুভি দেখাতাম, তার কথা মনে, ইনফ্যাক্ট সেখান থেকেই মাথায় এটা আসা। সাইড লিখেছে আশুলিয়া থেকে, থ্যাংকস আমার মিষ্টি আপু। ভৌতিক রাকিব আবারও লিখেছে, দ্য স্টোরি ওয়াজ ফ্যান্টাস্টিক। কৃষ্ণ লিখেছে গাজীপুর থেকে, অসম স্টোরি। আচ্ছা পুতুল আবার কি লিখেছ, এমন আছে অসম স্টোরি, ও আচ্ছা একবার এসে গেছে। রুমন ও ফখরুল লিখেছে উত্তর থেকে, শামিন আপু ইউ আর ট্রুলি অসম অ্যান্ড ইউ আর রিয়েলি ভেরি ক্রিয়েটিভ, ট্রাস্ট মি। আচ্ছা ইউ আর দ্য হার্ট অফ এবিসি রেডিও, ও মাই গড, আই অ্যাম অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, থ্যাংক ইউ সো মাচ। শেখ আনিস লিখেছে, দারুণ একটা স্টোরি শুনলাম, আই লাভ কুয়াশ অ্যান্ড শামিন আপু। ওকে জসিম লিখেছে মিরপুর ন্যাশনাল বাংলা, ন্যাশনাল বাংলা হাই স্কুল থেকে, আপু কুয়াশা স্টার্টের সাউন্ডটা শুনেই অনেক ভয় লাগে। তারান্নম লিখেছে বনশ্রী থেকে, হাই আপু আমার কুয়াশা শোনার রেগুলার পার্টনার আমার দুই ছোট ভাই, আপু ইওর ভয়েস ইজ সো সুইট অ্যান্ড আই লাভ ইট আপু। বাকিটা আসেনি, আপনাদের কি লিখতে চেয়েছিলে বোধ হয়। প্রমিলা লিখেছে চিটাগংতে খুবই ভয়ঙ্কর ছিল স্টোরিটা, অনেক ভয় পেয়েছি, থ্যাংকস ফর দ্য স্টোরি। জিয়ার লিখেছে কেরানীগঞ্জ থেকে, আপু আমার মা খুব সিক, আমি এখন হসপিটাল থেকে তোমাকে শুনছি, প্লিজ প্রে ফর। অবশ্যই আমি জিয়া দোয়া করছি তোমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, চিন্তা করো না। দ্য স্টোরি ওয়াজ রিয়েলি অসম, ও আচ্ছা এথিকা একটু দুবার পাঠিয়েছে, আমি সো সরি, আমি আবারও পড়ছিলাম, তারপরে খুব চমৎকার লিখেছে, দুবার পড়লে কোনো ক্ষতি হবে না। রাজু লিখেছে ক্রিস্টাল প্লাজা নাজিমুদ্দিন রোড থেকে, হাই শামিন আপু আজ কুয়াশা প্রথমে মজা পেলাম অ্যান্ড পরে এত ভয় পেলাম, জানি না আপু আজ ঘুমাতে পারবো কিনা, দোয়া করো। ওকে মোস্তাফিজুর রহমান মমিন লিখেছে নিউ মার্কেট থেকে, আপু গল্পটা এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না, আই লাভ কুয়াশা, আই লাভ এবিসি, আই লাভ ইউ শামিন আপু, থ্যাংক ইউ সো মাচ। ঈশা লিখেছে সো ডেঞ্জারস্টিক অলসো ফ্যান্টাবিউলাস, আমি এবিসি সব আর্যের প্রেমে পড়েছি, ইনফর্ম দেম প্লিজ। আচ্ছা আমি বলে দেবো। সেই কানিস লিখেছে গুলশান নিকেতন থেকে, শামিন আপু আজকের গল্পটা শুনে খুব মজা পেলাম আর অভিনয় যারা করেছে দারুণ করেছে, থ্যাংকস কুয়াশা টিম। ওকে অবশ্যই খুব চমৎকার অভিনয় করেছে প্রত্যেকে। উজ্জ্বল দাস পোদ্দার ধানমন্ডি থেকে লিখেছে আমার স্বপ্নিল শামিন আপু, কুয়াশা শুনতে খুব ভালো লাগে, আজকের স্টোরিটা অনেক ভালো ছিল, লাভ ইউ শামিন আপু। সোহেল রানা কেরানীগঞ্জ থেকে লিখেছে হ্যালো শামিন আপু, হাউ আর ইউ, আজকে গল্প শুনে অনেক ভয় লাগছে। আচ্ছা একবার পড়ে ফেলেছি, আবার পড়ে ফেললাম। ডিজে নজরুল লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, শামিন আপু আমি কুয়াশা শুনি কোনোদিন ভয় পাই না কিন্তু আজকে ভীষণ ভয় পেয়েছি, আই লাভ ইউ শামিন আপু, আমি তোমাকে এবং কুয়াশাকে ভয়। রংপুর বয় লিখেছে প্লিজ প্লিজ স্টপ করো, অনেক ভয় পাচ্ছে। রংপুর বয় ভয় পায় কিনা আমি জানতাম না যে সে এত ভীতু। ভয় মরার অবস্থা, যদিও আম্মুকে ধরে শুনছি, নাম পাঠাইনি যে এটা লিখেছে, হাই আপু আমি অভি, ইফা আজ বার্থডে উপবেশ করা, হ্যাপি বার্থডে ইফা। আর আপনি তোমরা তারারামপামে, আমরা তারারামপামে আসতে চাই, প্লিজ আমার সাথে আমাকে সুযোগ দাও। আচ্ছা তারারামপামে যারা আসতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো অবশ্যই, কিন্তু একটা জিনিস আমি বলছি, গান গাইতে পারতে হবে, মানে গান তো আমরা সবাই গাই, গুনগুন করি, কিন্তু একটু মোটামুটি একটু জানা থাকলে ভালো হয়। আমরা সেরকম যারা মোটামুটি গান করে তাদেরকেই ডাকি এখানে, এই কথাটা মাথায় রেখো। আবদুল্লাহ লিখেছে খেলখেত থেকে, শামিন আপু কুয়াশা শুনছি খুব ভালো লাগছে। মনি লিখেছে কক্সবাজার থেকে, আপু আজ খুব ভয় পেয়েছি আপু, অ্যাম্বুলেন্সেও কি এমন প্রবলেম পড়তে হয় আপু, আমার ফ্রেন্ড নিশুকে হাই বলে দাও। আমি জানি না, আমি শুনেছিলাম একজনের কাছ থেকে যে সে দুবার লাশের গাড়ি নিয়ে গেছে, লাশের গাড়িতে নাকি সবসময় খুব লং ডিস্টেন্সে গেলে এরকম অনেকেই নাকি অনেক কিছু হয়, গাড়ি খারাপ হয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম নানা কিছু হয়, তো জানি না আসলে ব্যাপারটা কি। এলাহি লিখেছে চিটাগং থেকে, ভয়ের একটা লিমিট থাকে কিন্তু আজকের কুয়াশার ঘটনা সব ভয়ের ঘটনার লিমিট ক্রস করেছে, আমারও কিন্তু তাই মনে হচ্ছে জানো। শামিন আপু আই এম রিপন ফ্রম রংপুর, আমি আপনার নতুন বন্ধু, কুয়াশা ইজ নাইস অ্যান্ড আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। রুবেল লিখেছে আরামবাগ থেকে, আপু আই লাভ কুয়াশা, আমি একা একা ছাদে বসে শুনছি খুবই ভয় লাগছে, প্রেয়ার লিখেতে থাকা থেকে আপু খুব ভয় লাগছে, সবাই আজকে ভয় অস্থির হয়ে গেছে। রংপুর বয়ের এই সেমিস্টার আমি এখন পেলাম, সেটা আমি তখন অনুমান করি। স্টপ শামির আপু, স্টপ, খুব খুব ভয় লাগছে, রুমে একা আছি, প্লিজ স্টপ, প্লিজ। এখন তো শেষই হয়ে গেছে, এখন স্টপ বলে লাভ কি। আইরিন লিখেছে, শামির আপু স্টোরিটা এত ভয়ঙ্কর যে খুবই ভয় পাচ্ছি। আর কিকিনু মারমা লিখেছে, হাই আপু, কেমন আছেন? আমি ভালো আছি। বাই দ্য ওয়ে আপু, আজকে কুয়াশার গল্প ভীষণ ভয়ানক, আর তাই আমি আমার অনেক শুনতে ভালো লাগছে অ্যান্ড একটু ভয় হচ্ছে, সো থ্যাংক ইউ। তবে সবাই ভয় পেতে খুব ভালোবাসে। আর কুয়াশার শুনতে আমার ভয় নিয়ে আসে, অনেক রহস্যের গল্প নিয়েও আসে, এবং আগামী সপ্তাহে চমৎকার একটা আয়োজন আছে, ভীষণ ভালো একটা ক্লাসিক নিয়ে আসছি, রহস্যের, ডেফিনেটলি। So don't miss next episode. Mona likheche potia theke, apu please Rubel ke bole den ekhane SMS. My god. Imran likheche Chittagong theke, garir mohilar hotat chitkare amar khub bhoy pay, bhoy peye gechi. Nice story. Hostel theke friend ra shunche, but apu tumi SMS poro na, ami golper moddhe to SMS porbar kono sujog nei amar, ami golpo to shesh kore tokhon SMS pori. মোস্তফা ভাই বাড্ডা থেকে লিখেছে, হে শামিন আপু, ভয় তো একদম নড়াচড়া করতে পারছি না। রংপুর বয়ের আবার আগেই লিখেছিলেন, ধন্যবাদ শামিন আপু ঘটনাটা সুন্দর করে উপস্থাপন করার জন্য, কুয়াশার টিমকে ধন্যবাদ, যদিও ঘটনাটা ভয়ানক তবু ধন্যবাদ। এটা লিখেছিলেন আগে, তারপর তো শুনতে পাচ্ছিলেন না ভয়ের চোটে। তাহলিল লিখেছে বনশ্রী থেকে, আপু তুমি কেমন আছো, তোমার পুরো নাম কি? আমার পুরো নাম শারমিন, আদি শারমিন, আমার পুরো নাম গাজী শারমিন আহমেদ। আচ্ছা, নাশিতা লিখেছে কুইল থেকে, আপু অনেক ভয় লাগছে, আমি শারমিন, শারমিন লিখেছে আপু অনেক ডরাইছি, হাত পা বরফ হয়ে গেছে। আচ্ছা, আর মোহাম্মদ হাসান লিখেছে, শুধু শারমিন আপু আর কিছু লেখেনি। সোহেল লিখেছে, ফ্যানি থেকে, আপু খুব ভয় লাগছে, কি করি, আজকে সবার খবর আছে ঘুমোতে যেতে। একজন দেখেছিল 7 দিন লাইট জ্বালিয়ে ঘুমাবো, তার কিন্তু নামটা আমি তখন, আমি যখন অনুষ্ঠান চলছে তখন পড়েছিলাম, 7 দিন আমাকে লাইট জ্বালিয়ে ঘুমোতে হবে, উইচ ইজ ট্রু। আমি একবার একটা ছবি দেখেছিলাম, বলেছি কয়েকবার কুয়াশাতে বলেছিলাম, শাটার ছবিটার নাম, সে শাটার দেখে আমি 7 দিন, আমি 15 দিন টেবিল ল্যাম্প জ্বালিয়ে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, এবং আমরা 3 জন এক রুমের মধ্যে 3-4 জন ঘুমিয়েছিলাম, আমার মনে আছে। ভয়ঙ্কর, মানে একটা, যদি সম্ভব হয় শাটার মুভিটা প্লিজ তুমি বা আপনারা দেখে নেবেন প্লিজ। শাহবুদ্দিন লিখেছে পামগেট থেকে, শামিন আপু অনেক ভয় লাগছে, আমি একা রুমে। প্রকৃতি নজবাড্ডা থেকে, স্টোরিটা বেশ মজা লাগছে, খুবই রহস্যময় রহস্যময়, প্রচন্ড ভয়ের আজকের কাহিনী। হ্যালো আমি হাসান, আমি আমার খুব ভালো লাগছে, ওকে হাসান। এলাহি ও আচ্ছা লিখেছে, বাপরে বাপ কি ধরনের কাহিনী, আগামী 7 দিন এই যে পেয়ে গেছে, আগামী 7 দিনে 7 দিনে লাইট জ্বালিয়ে ঘুমোতে হবে। কোহিনুর লিখেছে প্যারিডার শোর থেকে, আয় শামি যাবে কেমন আছো, অনেক ভালো লাগছে, স্টোরিটা খুবই অসম, তোমাকে অ্যান্ড কুয়াশা টিমকে অনেক অনেক থ্যাংকস, কুমকুম আপিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ঠিক আছে, এবার শেষে এখন আবার কি SMS আছে আমি সেগুলো তো দেখে নিচ্ছি। ওকে, আজকে খুবই ব্যক্তিগত প্রশ্ন, এরকম ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবার আমাদের অফিসিয়ালি কোনো নিয়ম নেই, ঠিক আছে। ওসমান লিখেছে KDS টেক্সটাইল চিটাগং থেকে, কুয়াশা খুব নাইস, আই লাভ কুয়াশা। আচ্ছা, নিপা লিখেছে খুব ভয় পেলাম, আজকে পানির পিপাসা পেয়েছি কিন্তু পানি খেতে যেতে পারছি না, আরে এখন কি হবে। শাহিন আলম লিখেছেন নারায়ণগঞ্জ থেকে, চাষাড়া থেকে লিখেছেন, শামিন আপু আমি প্রতিটা এপিসোড শুনি, বাট আজকে ফার্স্ট এপিসোড করলাম, আজকের এপিসোডটা অসম হয়েছে, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। জসিম লিখেছে মিরপুর থেকে, আপনি একই প্রশ্ন করছেন, প্রশ্ন এখন আমি কোনো উত্তর দেবো না। সাব্বি লিখেছে নারায়ণগঞ্জ থেকে, শামিন আপু আজকে কুয়াশা শুনে আমার ভয় গরম লাগছে, অদ্ভুত। আচ্ছা, ফাহিমা লিখেছে আপনি বিপি শুনলে হার্ট অ্যাটাক করতে, হয়তো করে ফেলেছে আমরা জানি না, নেক্সট শনিবার যদি না আসে তাহলে বুঝতে হবে সে আজকে কুয়াশা শুনে অসুস্থ হয়ে গেছে। নোয়াখালী থেকে মোহাম্মদ রাকিব লিখেছেন, শামিন আপু আমি আপনার সাথে কথা বলতে চাই, কুয়াশার গল্প আমার খুব ভালো লাগে। ঠিক আছে ভাই, একদিন নিশ্চয়ই কথা হবে। আপু আজকে সারাদিন ভয়ের উপর যাচ্ছে। একটু আগে সেভেন দেখলাম, এখন কুয়াশা শুনলাম। তানজিল লিখেছে চিটাগং থেকে, আপু কোনোদিন ভয় পাইনি তাই এসএমএস করিনি, আজ ভয় পেয়ে এসএমএস করলাম, থ্যাংক শারমিন আপু। জুবাইর ঢাকা থেকে লিখেছে, ইউ আর মোস্ট ওয়েলকাম জুবাইর। শারমিন আপু, কুয়াশার পুরো টিমকে থ্যাংকস এত এফোর্ট দিয়ে কাজ করার জন্য। প্লিজ তোমার নামটা আসেনি, নামটা আসলে খুব খুশি, মানে খুশি হতাম নামটা লিখে পাঠালে, ভুলে হয়তো লিখতে পারোনি, বাট এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ। হাই আপি, আমি আবিদ ফ্রম চিটাগং, স্টোরি ওয়াজ সো স্কেয়ার্ড। আচ্ছা, আমি ভয় পেয়েছি কেন, আমি ভয় পাইনি। আর ফোরকান লিখেছে চিটাগং থেকে, আপু ভীষণ ভীষণ ভয় করছে, আমি আয়তন করতে পড়ছি, বুকে ফু দিচ্ছি, কি হবে শেষ পর্যন্ত জানি না। আর লিখেছে, আমি শেষে কয়েকটা এসএমএস পরে আমি বিদায় নেবো, কারণ আমার নিজেরই খুব ভয় লাগছে এখানে বসে থাকতে। উদয় লিখেছে উত্তরা থেকে, হাই আপু, হাউ আর ইউ, আমি আজই হতে চাই বাট আমি ক্লাস টেনে পড়ি, প্লিজ টেল মি হোয়াট ক্যান আই ডু। তুমি আরো কয়েকদিন অপেক্ষা করো, তোমার গ্রাজুয়েশন শেষ করো, তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে। লিখা অ্যান্ড ডার্ক ওয়ারি থেকে, আজকের কুয়াশাটা নাম্বার ওয়ান, এতটা ভয় পাইনি আমি বুঝতে। তোমার লেখাটা খুবই ছাড়া ছাড়া, কেমন যেন কি লিখেছো বুঝতে পারছি না কিছু। সঞ্জিতা লিখেছে মিরপুর এক থেকে, আপু আজকে স্টোরিটা অনেক নাইস ছিল, তোমার তোমার স্টেশনে কেউ নাই, আমি পান্থপথে জব করি, সকাল কয়টায় আসলে তোমার সাথে মিট করা যাবে। আমার মিট করতে, আমার এক একদিন এক এক সময়, যেদিন রাতে থাকি সেদিন আমি বিকেলের বা সন্ধ্যার আগে আমি আসি না, অন্যান্য দিন দুপুরের দিকে, সকালে সকালের দিকে আমি কখনোই থাকি না, আমি দুপুরে একবার একটা দুটোর দুটো থেকে থাকি, বারোটা সাড়ে বারোটা, কখনো কখনো দুটো, সেটা আমার রাতে যখন যে শোগুলি, যেদিন যেদিন রাতে থাকি সেদিন কখনোই আমি দুপুরে সকালে আসি না। মিতু বরিশাল থেকে লিখেছে, আপু ভেরি ভেরি গুড অ্যান্ড এক্সেলেন্ট স্টোরি, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়েজ, ও গল্পটার নাম কি সঞ্জিতা, আমি নিজে ভয়, থ্যাংক ইউ সো মাচ আমাকে রিমাইন্ডার দেওয়ার জন্য। গল্পটার নাম হচ্ছে লাশ, লাশ আজকের গল্পের নাম। লেখিনি গল্পটা শুনে ঠান্ডা লাগছে, মানে ভয় লাগছে আর কি। এনিওয়েজ, আজকে বিদায় নিতে হবে, আমি বাড়ি যাব, আর তোমরা সবাই শান্তিতে ঘুমো, ভয় পাবার কিছুই নেই, তো নিছকই একটি গল্প। আগামী সপ্তাহে চমৎকার একটি ক্লাসিক নিয়ে আসছি, খুবই বিখ্যাত, সুতরাং স্টে টিউনড। আর আগামীকালকে তো আমার সঙ্গে কথা হচ্ছে, গান হচ্ছে, গেম হচ্ছে, ফান হচ্ছে রেহানের সঙ্গে, আমার সঙ্গে তারারাম পামে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড গুড নাইট।
This track was downloaded from FusionBD.com.